দিবে অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের ডট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy.
ডরের 121তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। Haunted by Brown Mr. Mango Candy. আরো একটি এপিসোড আমরা শুরু করছি আজকে, এবং এই এপিসোডটি ধারণ করা হয়েছে শ্যামলীর এক হন্টেড বাড়িতে। আজকের গেস্ট তিনজন, অনিক, সোলাইমান এবং সুমন মিয়া। এই অনুষ্ঠানটি ঠিক রাত 12টায় একটু অন্যদিকে মোড় নেবে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, ট্যারট কার্ড রাউন্ড। তবে শুরুতেই ডরের আদি ফ্লেভার, সুমন এবং লোবানের হন্টেড প্লেসে যাওয়া এবং সেখানে বসে তিনজন গেস্টের গল্প। প্রিয় শ্রোতা, খুব শীঘ্রই আপনাদের নিয়ে ঢাকার অদূরেই কোন একটি বিশেষ হন্টেড জায়গায় আমাদের যাত্রা হবে, যে বিষয়টি আপনারা সরাসরি দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। প্রথমে শুনে নিচ্ছি সুমন এবং লোবানের আজকের যে হন্টেড প্লেস শ্যামলীর, সেই হন্টেড বাড়িতে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট, এবং তারপর আমরা ধীরে ধীরে গল্পে প্রবেশ করব।
সুমন, থ্যাংক ইউ, এবার আবার বেশ একটু কাছাকাছি নিয়ে যাচ্ছ। গতবার তো নিছিলাম মোটামুটি 4 ঘন্টার জার্নি বলে, তুমি আমার 8 ঘন্টা জার্নি করাইলে।
এবং বগুড়া থেকে আর কিছু হোক আর না হোক, লোবান সাথে করে হচ্ছে জ্বর ঠান্ডা এগুলো নিয়ে এসছে আর কি।
এখনো সুস্থ হতে পারিনি,
আর কিছু করার নাই আমার, সেই জন্য বাধ্য হয়ে এবার ঢাকার মধ্যেই আর কি।
না, শুধু আমার জন্য কেন করো, তুমি নিজেও তো এবার একটু আরাম করছো।
না, নিজে আরাম করছি বিষয়টা তা না, যেখানে হচ্ছে ভালো ঘটনা থাকে, যেখানে হন্টেড জিনিস থাকে, আমরা সেখানে আরাম পাই, তাই না?
এটাই হচ্ছে আসল কথা।
তো এবার লোবান, কিভাবে যেতে চাও সেটা বলো। মানে
আমার তো কথা হয়েছে, গাড়ি আসবে তো?
গাড়ি আসবে,
হ্যাঁ। 2-4 মিনিট অপেক্ষা করো, একটু চা টা খাওয়াও, কিংবা ওই যে পাশে পিঠা কত কিছু আছে খাদ্যের দোকান।
যত কথাই হোক, মানে খাবারের কথা কিন্তু মুখ থেকে সরে না বান্দা, যত যাই হোক না কেন।
একটা জার্নির আগে একটা ব্যাপার তো,
একটা ব্যাপার তো থাকে, হ্যাঁ। স্কুলের বাচ্চাদেরকে যেন স্কুলে পাঠানোর সময়
খেতে চাইলে তুমি ঠিকই লোবান, চলো কিছু খাই, আমি তো আগে বলে ফেললাম, তাই না?
ওকে, ঠিক আছে, চলো গাড়ি আসতে আসতে, যতক্ষণ পেটে যতটুকু জায়গা আছে চলতে থাকো না, অল্প করে কিছু।
চলো,
কারওয়ান বাজার থেকে গাড়িতে করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই শ্যামলী এলাকায়।
সুমন, সবসময় এরকম বাসা ঠিক করো কেন, যেটায় আমাদের নেমে আবার হাঁটতে হবে? একবার একটা সুন্দর বাসা ঠিক করলেই তো হয়ে যায়, গাড়ি নিয়ে টাস করে নামবো, লিফটে 4 তলা হোক 5 তলা হোক উঠে যাব, কাজ শুরু।
ঘটনা হচ্ছে কি লোবান, এটা তো বাসা ভাড়া না, যে জায়গাটা দেখলাম পছন্দ হলো, 2 রুম অ্যাটাচ বাথরুম বারান্দা নিয়ে নিলাম। ঘটনা হচ্ছে আমাদের জায়গা ঠিক করার জন্য একটা কন্ডিশন লাগে, এন্ড কন্ডিশন ইজ হচ্ছে প্যারানর্মাল হইতে হবে।
কত শর্ত কত কিছু দিয়ে জায়গা,
প্যারানর্মাল জিনিসগুলো যদি যেই বাড়িকে বেছে নেয়, এটাই হচ্ছে আমাদের গন্তব্য। হ্যাঁ, আমাদের কিছু করার নেই। তবে ফর্চুনেটলি তুমি বলতে পারো, এবার যে বাড়িতে আমি নিয়ে যাচ্ছি পুরো টিমকে, সেটা হচ্ছে একটা আন্ডার কনস্ট্রাক্টেড বাড়ি, 2 তলার কাজ হয়ে গেছে, এরপর থেকে কাজ হচ্ছে, এবং বাসাটা মোটামুটি ভেতরের রুমগুলোর অবস্থা কিন্তু খুব সুন্দর।
তার মানে কি চারিদিক ফাঁকা?
যেই রুমটাকে ঘিরে ঘটনা সেই রুমটা আরো সুন্দর।
ওকে, এটা কমপ্লিট রুম, চারিদিকে দেয়াল আছে, ঠান্ডার তো
কমপ্লিট রুম, কিন্তু আই ডোন্ট নো এখনো পর্যন্ত আমরা ওই রুমে বসে ধারণ করতে পারবো কিংবা আমাদেরকে ছাদে যেতে হতে পারে। আমরা সেই বাড়িতে অবস্থান করছি যেই বাড়িতে আজকে ডর ধারণ করা হচ্ছে। আমরা একটু আশায় ছিলাম যে হয়তো যেই রুমটাকে ঘিরে ঘটনা ওই রুমটার মধ্যে আমরা ডর ধারণ করতে পারবো, কিন্তু আমি দুঃখিত যে আসলে শেষ পর্যন্ত আমরা সেটা ম্যানেজ করতে পারিনি। তাই ঠিক সেই রুম বরাবরই যেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, অর্থাৎ তিনতলায় আমরা চলে এসেছি, দুই একটা দেয়াল তৈরি হয়েছে, মানে এই দিক দিয়ে আমাদের বাতাসের সমস্যাটা হবে না, অর্থাৎ শীত থেকে একটু আমরা রক্ষা পাবো। এবার একটু বলি যেই রুমটাতে আমরা ধারণ করার কথা ছিল, এই রুমটাতে শেষ পর্যন্ত ধারণ করতে না পারার কারণ হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে এই বাসার, তাদের শেষ মুহূর্তে আসলে ভয় ঢুকে গেছে। আমরা চলে যাওয়ার পরে যদি সেই জিনিসগুলো ওনাদের সাথে উৎপাত শুরু করে দেয়, যেহেতু বাসায় বাচ্চাও রয়েছে। তো যাই হোক, আমরা এই বাড়িতে আজকে ডর ধারণ করছি। ঠিক আমরা যেই ছাদটাতে বসে আছি, এই ছাদের নিচেই হচ্ছে সেই রুম, যেই রুমকে ঘিরে বিভিন্ন ঘটনা ঘটে চলছে এখনো পর্যন্ত। তো যাই হোক, সেই ঘটনায় যাওয়ার আগে আমার যারা অতিথি রয়েছে, অর্থাৎ আমি আর যে সুমন আছে এবং আমার সাথে আরো কয়েকজন অতিথি আছে ডরের, আজকে যারা তাদের এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করবে, তাদের কাছে যাওয়ার আগে আমি একটু ঝটপট বলে দিতে চাই, যারা যোগাযোগ করতে চান আমাদের সাথে ডরের এরকম জার্নি গুলোতে এসে নিজেদের ঘটনাগুলো শেয়ার করতে চান, তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। শুরুতে যে ফোন নাম্বারটি বলা হয় সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন, এবং তাছাড়া আপনি আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman, তারপর একটা ডট চিহ্ন দিবেন, তারপর লিখবেন dor@rjsuman.dor, এখানে এসে আপনি কানেক্টেড থাকতে পারেন আমার সাথে। সো এই মুহূর্তে যেই অতিথি আছে, আপনার মুখ থেকে আপনার পরিচয়টা আমি শুনতে চাই।
আমার নাম হচ্ছে অনিক কুমার আয়ন, আমি এসেছি পুরান ঢাকার লালবাগ থেকে।
ওকে, সো অনিক ভাই, আমি জানি যে আপনার কয়েকটা ঘটনা আছে, তবে সেই ঘটনায় যাওয়ার আগে আমি বলতে চাই যে অনিক ভাইয়ের মতো আপনিও যদি কোনো একটা হন্টেড প্লেসে বসে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে চান, তাহলে প্লিজ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এই যে ঠিকানাটি হচ্ছে www.facebook.com/rjsuman, SUMAN সুমন ডট চিহ্ন দিবেন, অর্থাৎ একটা ফুল স্টপ চিহ্ন দিবেন, তারপরে লিখবেন DOR, তারপরে আপনি যেই পেজটি পেয়ে যাবেন সেটাই হচ্ছে আমার পেজ। আমরা কিছুদিন আগে ধারণ করেছিলাম বসুন্ধরা আবাসিক এলাকায় একটা বাড়িতে গিয়ে, লিসা হচ্ছে ওনার নাম ছিল, তো সেখানে একটা সোফার কথা বলা হয়েছিল, যেই সোফাতে উনি বিভিন্ন ধরনের জিনিস বসে থাকতে দেখতেন, যেখানে আমি নিচে বসেছিলাম। অনেকেই আমাকে বলছে যে সেই সোফার ছবিগুলো দেওয়ার জন্য, তো আমার পেজে আমি একটা সময় সেই সোফার ছবি আমি দিয়ে দিব। সো অনিক ভাই, আমরা এবার ঘটনায় চলে যেতে চাই সরাসরি, কোন ঘটনাটা ফার্স্টে শোনাবেন?
আমি এট ফার্স্ট যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার বাবার স্টোরি। অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছেন ডিএমসি এর একজন স্টাফ, আমি স্টাফ। তো এই ঘটনাটা হচ্ছে আপনার 20-22 বছর আগের কথা। একদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল বাসায়, তো সেই ফ্যামিলি প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আব্বু ডিসিশন নিয়েছিলেন যে আব্বু হসপিটালে যাবেন, বিকজ আব্বু ডিউটিতে ছিল নাইট ডিউটি। তো আনফরচুনেটলি আব্বু বাসা থেকে প্রোগ্রামটা শেষ করে আব্বু বের হলো 10:30 আব্বু মোটামুটি কলেজ ডিপার্টমেন্টে নিজের হাজিরা উঠিয়ে উনি যান একটা আঙ্কেলের কাছে, ওনার নামটা ছিল রমেশ, ডিএমসি এসে ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়। তো উনি বলেন যে আমার একটু কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি, আপনি একটু বসেন। তা আব্বু ইতিমধ্যে দেখেন যে দুইটা ডেড বডি আসে।
কয়টার দিকে তখন?
রাত তখন ঠিক 12:30। ডেড বডিটা আসে, যে ডেড বডি দুটো ছিল সেটার মধ্যে একটা ছিল মেয়ের ফাঁসি দেওয়া লাশ, আরেকটা ছিল মাওঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়া একটা লোকের।
আচ্ছা,
ওই লোকের বয়সটা হবে মিনিমাম 28 বা 29 সামথিং, আর মেয়েটার এজ হবে 19-21 কাছাকাছি বাবা যেটা বললেন। তো রমেশ আঙ্কেলকে বলার পরে উনি এতটুকুই শুধু বলছেন যে আমার পোস্টমর্টমের কাজটা বাকি, আপনি একটু ওয়েট করেন, আমি আসতেছি। আব্বু একটা রুমে বসেছিল, আব্বু যে
মর্গের
এখানে, হ্যাঁ যে রুমে বসেছিল সেই রুমের মধ্যেই দুইটা বডি রাখা ছিল।
আচ্ছা, এই যে দুটো বডি
এসছে, যে দুইটা বডি আব্বু দেখছেন যে এই বডিটা আসছে এবং এই দুটো বডির পোস্টমর্টম করা হবে, প্রিপারেশন নেওয়া হচ্ছে। তা আব্বু বসা অবস্থায় ছিলেন, তো আব্বুর কোন সময় যে ঘুম চলে আসছে আব্বু সঠিক জানেন না। তো যে রুমের মধ্যে বডি রাখা ছিল সেই রুমেই বাবা ঘুমায় পড়ছিলেন। তো হঠাৎ ঠিক 3:30 বা 3:30 দিকে আব্বুর হঠাৎ ঘুম ভাঙে। তো আমার বাবা যখন ঘুমিয়েছিলেন তখন এক্স্যাক্টলি উনি এটা ফিল করলেন যে ওনার গলা হঠাৎ করে কেউ চেপে ধরা হয়েছে এবং উনি শ্বাস নিতে পারতেছিলেন না। ওনার এত বেশি প্রবলেম হচ্ছিল যে উনি আর না পেরে ওনার চোখটা খুলেন,
ঘুম ভেঙে যায়।
হ্যাঁ, ঘুম ভেঙে যায়। তো ঘুমটা ভাঙার পরেই উনি এটা ফিল করেন যে কিছুক্ষণ আগে যে বডিটাকে উনি ওনার কাছে দেখেছিলেন সেই বডিটার মধ্যে যে মেয়েটা আর কি ফাঁসি দিয়ে মারা গিয়েছিল সেই মেয়েটাই তার হাতের কবজিটা আর কি বাবার গলাটা ধরে বসছে। এবং এমন ভাবে শক্ত করে ধরছেন যে বাবা মুভমেন্ট করতে পারছিলেন না। তখন বাবা অনেক বেশি চেষ্টা করতেছিলেন যে কিভাবে সেটা ছোটানো যায়, মুক্তি পাওয়া যায়। হঠাৎ করে ওনার কানে একটা শব্দ আসে, সেটা হচ্ছে আজানের। আজানের শব্দ পাওয়ার সাথে সাথেই তিনি এটি ফিল করেন যে যে হাতটা ওনার গলার কাছাকাছি অবস্থায় ছিল সেটা একটু লুজ হয়ে গেছে, আর ওনার পাশে যে আর একটা বডি ছিল সেটা ওনার কাছে ঘুরে এমন ভাবে তাকিয়েছিল যে বাবু ওটা দেখার পরে খুব বেশি আর কি ভয়ভীত হয়ে ফেলে। তখন ওনার থেকে আর কি দূর হওয়ার জন্য উনি সেই বডিটাকে একটু আলাদা জোরে ধাক্কাটা দেয়। ধাক্কা দেওয়ার ফলে উনি উঠে সরাসরি সেই রুম থেকে বের হয়ে চলে যান এবং দৌড়তে দৌড়তে মেডিকেল কলেজের সামনে গিয়ে পৌঁছান। সেই মুহূর্তে সেখানকার সিকিউরিটি গার্ড অবস্থান ছিলেন এবং সেই সিকিউরিটি গার্ড আব্বুকে জিজ্ঞেস করেন যে আঙ্কেল কি হয়েছে, কারণ সিকিউরিটি গার্ড তো বাবাকে চিনতেন। তখন বাবা আর কি এই বিষয়টা ওনার সাথে ডিসকাস করতে চাননি। বাবা বলেন যে না, এমন কোনো ম্যাটার নাই, সমস্যা নেই। তখন বাবা নিজের ডিপার্টমেন্টে যান। আর ঠিক তার এক থেকে দুই দিন পর, মানে এই ঘটনাটা হওয়ার পরে, আমার বাবা ভীষণ পরিমাণ অসুস্থ হয়ে পড়ে।
আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, যে রমেশ আঙ্কেলের কথা আপনি বলছেন,
জি,
যে উনি তখন পোস্টমর্টম করার কথা ছিল এবং উনি আপনার বাবাকে বসতে বলেছিলেন,
জি,
তো রমেশ আঙ্কেল কোথায় ছিল?
রমেশ আঙ্কেলের কথাটা আসলে আমি আপনাদের সাথে বলতে ভুলে গেছি, এটা আমার জাস্ট একটু মিস্টেক হয়েছে। আমার বাবা যে রমেশ আঙ্কেলের সাথে কথা বলার জন্য সেখানে স্ট্যান্ড বাই ছিলেন, আসলে তার পরের দিন সকালে গিয়ে জানা হয় সেই রমেশ আঙ্কেল সেদিন ডিউটিতেই ছিল। এক্স্যাক্টলি আব্বু যার সাথে কথা বলছেন সেটা রমেশ আঙ্কেল আব্বু ফিল করছেন, আব্বু দেখছেন,
উনি
ছিল না। উনি ওর পরের দিন সকালে আসছেন, আয়েশা দেখেন যে দুইটা বডি সেই জায়গায় সেই স্পটেই রাখা ছিল, সেটা কিছু হয়নি এবং উনি আশা করেন সেটা পোস্টমর্টম।
তার মানে যে প্রফেশন আমি বুঝলাম যতটুকু, আপনার বাবার প্রায় মর্গে যাতায়াত আছে।
হ্যাঁ, অবশ্যই।
সো উনার জন্য ওই মর্গের পরিবেশটা, সিচুয়েশনটা নতুন কিছু না?
নতুন কিছু।
হয়তো একটা সাধারণ মানুষ যদি যায় মর্গে হয়তো এমনিতে ভয় পেয়ে যাবে, তো উনি যেহেতু নিয়মিত আসা যাওয়ার মধ্যে আছে এবং উনি ইউজ টু এটার সাথে, তো উনার এমনি এমনিতে মানসিক ভাবে ভয় পাওয়ার কথা না আমার মনে হয়, যতটুকু আমি বুঝতে পারছি। তারপরও উনার সাথে যে ঘটনাটা ঘটেছে, এই ক্ষেত্রে আমি বলতে পারি যে কিছুটা হলেও অদ্ভুত। যদি একটা সম্পূর্ণ নতুন মানুষ ওখানে বসে থাকতো, আমি টোটালি ধরে নিতাম যে সে মর্গে আছে বলে মনের ভয় থেকে এই জিনিসটা হয়েছে। কিন্তু যে মানুষ নিয়মিত যাতায়াত করছে মর্গে, তার কাছে আর তখন এটা কোনো নতুন কিছু না, নর্মাল স্বাভাবিক ঘটনা। কিন্তু যারা মর্গে কখনো যায়নি তাদের জন্য এটা অনেক ডিফারেন্ট একটা ঘটনা। তো যে প্রতিদিন এই জিনিসটা করে, তার মনের ভুলে বা মনের ভয়ে এই ধরনের ঘটনা ঘটার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আমি জানি না আসলে আদৌ কি হয়েছিল। তো এরপরে আপনার বাবা অসুস্থ ছিল কিছুদিন?
এরপরে বাবা এক সপ্তাহ অসুস্থ ছিল এবং বাসায় যখন সবাই জিজ্ঞেস করছেন ওনাকে, তখন উনি আমাদের কি স্টোরিটা খুলে বলেন। এবং তারপরে এমনও হয়েছে বাবা এক থেকে দুই মাস মর্গের আশেপাশেও যায়। ওনার কথা একটা ছিল যে মেয়েটা যখন ওনার গলার মধ্যে চাপ দিয়ে ধরছিলেন, তখন উনি যখন মুভমেন্ট করার চেষ্টা করতেছিলেন, তখন উনি হয়তো চিন্তা করছিলেন যে বাম পাশে কোনো একটা কিছু একটা হেল্প নিতে পারবে ওকে ছাড়ানোর জন্য। আর বাম পাশে ঘুরে যখন দেখেন যে আরেকটা বডি ওনার দিকে তাকিয়ে আছে, তখন ওনার আর কোনো কিছু, কোনো বুদ্ধি আর কি কাজ করে।
একটাবার আমি আমার লিসনারদেরকে বলবো, যারা এই মুহূর্তে মানে খুব সেফ জোনে বসে ডর শুনছেন, আপনারা হয়তো এই জিনিসটা, সিচুয়েশনটা ফিল করতে পারবেন না। তবে একটা কথা বলবো যে নিজেকে একবার চিন্তা করুন ওই জায়গাটা রেখে, যে আপনি একটা মর্গে আছেন রাতের বেলা 12:00 বাজে এবং একটা সুইসাইড এবং একটা অ্যাক্সিডেন্ট করা ডেড বডি আপনার পাশে শুয়ে আছে, আপনি সেখানে শুয়ে আছেন একটা মর্গে আর কোনো মানুষজন নাই। এবার ওই জায়গায় নিজেকে রেখে চিন্তা করে দেখুন যে ওই সিনারিওটা, ওই সিচুয়েশনটা আসলে কি, এবং তখন বুঝতে পারা যাবে যে আসলে ভয়টা কি জিনিস। আসলে আমরা এইভাবে সেফ জোনে বসে আমরা অনেক সময় এই ভয়গুলো ফিল করতে পারি। সনিক ভাই, এটা ছিল প্রথম ঘটনা?
জি, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা।
আমি যতটুকু জানি যে আপনার আরো একটা ঘটনা ঘটেছে পুরনো ঢাকায়, কোনো একটা কবরস্থান বা কোনো একটা ট্রাক স্ট্যান্ডের।
জি জি,
ওটা কি ছিল, আমি একটু ওই ঘটনাটা শুনতে চাই।
আমার সেকেন্ড যে স্টোরি সেটা হচ্ছে রিসেন্টলি 4-5 বছর হবে, আমার একটা কাজিনের বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তো বিয়ের অনুষ্ঠান আপনার হচ্ছে মোটামুটি গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে মিনিমাম আপনার 1:30-2টা। তো আমার আবার একটা ব্যাড হ্যাবিট আছে, তো সেটা আমার হচ্ছে আমি আবার আমার কাজিনকে নিয়ে রাতে যাই স্মোক করতে বাইরে, তো প্লেসটা ছিল আপনার টিকাটলি ট্রাক স্ট্যান্ড।
আচ্ছা,
তো আপনারা যারা মোটামুটি ঢাকায় থাকেন তারা অবশ্যই সেই প্লেসটা জানেন, চিনেন। তো সেই প্লেসের ভিতরে আমরা গেলাম, গিয়ে আমার হাতে একটা সিগারেট এবং আমার যে কাজিন ছিল তার হাতে একটা সিগারেট ছিল। আনফরচুনেটলি আমাদের হাতে একটা ডিএসএলআর ক্যামেরা ছিল, কারণ অনুষ্ঠানে সবাই তো ছবি টবি তুলবে। তো নতুন একটা আমরা ট্রাক দেখলাম, ট্রাকটা এত বেশি গর্জিয়াস ছিল আর এত বেশি স্টানিং লুক ছিল যে আমি সেটাতে খুব বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেলাম। তো সেটার ছবি তোলার জন্য আমি ট্রাকের পাশে গেলাম, আর ট্রাকের পিছনেই ঠিক একটু পিছনে ছিল একটা বড় দেখে বিশাল বট গাছ, আর বট গাছের যে ডালগুলো ছিল সেটা ছিল ঝুলানো অবস্থায়। আমি আমার কাজিনকে বললাম যে ট্রাকটা খুব সুন্দর লাগতেছে, আমি এটার পাশে দাঁড়াই, তুমি আমার একটা ছবি তুল। তো সে বললো আচ্ছা ঠিক আছে। সে ডিএসএলআরটা অন করে যেভাবে আমার ছবিটা তুলবে, তোলার সাথে সাথে সে আমাকে বললো যে এখান থেকে একটু বেরো। আমি বুঝতে পারলাম না যে ও এই কথাটা আমাকে কেন বললো। আমি তাকে জিজ্ঞেস করলাম, বারবার জিজ্ঞেস করলাম, সে স্পটে আমাকে কোনো কিছু বললো না। পরে ঠিক ওখান থেকে ট্রাক স্ট্যান্ড থেকে যখন আমরা বের হলাম, বের হওয়ার পরে সে আমাকে ছবিটা দেখালো। সেই ছবিটা দেখানোর পরে আমার খুব বেশি ভয় লাগলো, এবং ছবিটা ছিল আমি যে ট্রাকের সামনে দাঁড়িয়েছিলাম, আমার যে ঘাটটা ছিল ঘাড়ের পিছনে ছিল একটা শেকড়, এবং সম্পূর্ণ রূপে সেটাতে দেখা যাচ্ছিল যে আমার যে ঘাড় আছে ঘাড়ের পিছনে এমন এক ধরনের ফেস ছিল যেটার চোখগুলো ছিল খুবই লাল ধরনের, এবং দাঁতগুলো ছিল বিশাল বড় এবং রক্তাক্ত ভরা ছিল, রক্ত ব্লিডিং হচ্ছিল, আর সেটা অ্যাটাক করতেছিল আমার ঘাড়ে, কামড় দেওয়ার চেষ্টা করতেছিল। যেভাবেই আমি সেই ছবিটা তুলি সেটা নিমেষেই হাওয়ার সাথে মিশে যায়, এবং সে সেটা দেখে আমার কাজিন। দেখার পরে সেটা আমাকে বলে যে এই দুর্ঘটনা আমি দেখছি, এটা দেখ। চোখের মধ্যে অনেকগুলো রক্তাক্ত ভরা, আর দাঁতগুলো বিশাল আকৃতিতে বড় ছিল, এবং দাঁতগুলো তো সম্পূর্ণরূপে ব্লাডিং ছিল, ব্লাড বের হচ্ছিল, এবং ওর অ্যাট্রাকশনটা ছিল আমার ঘাড়ে কামড় দেওয়ার জন্য। সেই মুহূর্তে আমার ভাইটা নিয়ে আর কি ছবি তুললো, ছবি তুলে সেটা ক্যাপচার করলো, পরে আমাকে দেখালো। সেদিন আমরা কোনো কিছু বলিনি কাউকে। ওর পরের দিন আমার যে কাজিন ছিল ওর শাশুড়িকে আমি বললাম যে আন্টি এরকম এরকম বিষয়, আমরা তো রাত্রে একটু বাইরে দাঁড়াইছিলাম, তো এরকম এরকম হয়েছে। উনি আমাদের থেকে জিজ্ঞেস করলেন যে ছবিটা কোথায়, ক্যামেরা থেকে ওনাকে ছবি দেখালাম, উনি দেখেই বললেন যে এই জিনিসটা ক্লোজ করে ফেলতে। আমরা জিজ্ঞেস করলাম যে আন্টি এরকম কথা কেন বললেন, আমরা তো এই জেনারেশনের ছেলে, একটু ফান হিসেবে নিতেই পারি বিষয়টা। উনি বললেন যে না, এই জিনিসগুলা খুব বেশি সিকিউর থাকে, কারণ হচ্ছে মানে এই সমস্ত আধ্যাত্মিক জিনিস যেগুলি থাকে সেগুলোতে আমরা যদি ক্যামেরাতে ক্যাপচার করি তাহলে ক্যামেরাতে সেগুলো জিনিস বন্দী হয়ে যায়, আর সেগুলো জিনিস পরে আমাদের ক্ষতি করে। তো আমরা চাই না বাবা তোমরা বাইরে ঘোরাফেরা করো, তোমাদের এখনো বয়স অল্প, তোমাদের ক্ষতি হোক আমরা এটা চাই। এটা যেভাবে ক্ষতি করতে এসেছিল সে হয়তো ক্ষতি করতে পারেনি, সেটা তোমার হয়তো গুড লাক, তাই তুমি এই জিনিসটাকে ডিলিট করে দাও। আমার আন্টি সেটা ডিলিট করে দেয়, তারপরে আমাদের আর কোনো ধরনের প্রবলেম হয়।
ডিলিট করে দেয় এটা?
হ্যাঁ, সেটা ডিলিট করে।
না, আমরা মিস করে গেছি, আমি শুধু অপেক্ষায় ছিলাম যে এই ছবিটা কি আছে কিনা, আমি ছবিটা দেখতে চেয়েছিলাম।
সেটা এক্স্যাক্টলি আমি রাখতে চেয়েছিলাম, অনেক বেশি রিকোয়েস্ট করছিলাম, বাট মুরব্বীরা তো বুঝেন।
আসলে সেটাই, মানে ওই সিচুয়েশনের অনেক সময় অনেক কিছু মানুষ মেনে নিতে বাধ্য হয় সিচুয়েশনের জন্য। একটা ঘটনা আমি একটু বলি, আমি পুরো ঘটনাটা শেয়ার করব না। এর আগে যখন লিসা আপুদের বাসায়, বসুন্ধরার সেই বাসাতে আমরা যখন ডর রেকর্ড করছিলাম, ঠিক আমরা যেখানটাতে বসে ডর রেকর্ড করছিলাম ঠিক আমার বাম পাশে ছিল, আর এবং লিসা আপুর হচ্ছে একদম বরাবর ডাইনিং টেবিলের উপরে একটা ছবি লাগানো ছিল, একজন বয়স্ক ভদ্রলোকের ছবি লাগানো ছিল। এবং ওই ছবিটা নিয়ে কিছু একটা ঘটনা আছে, এবং ছবিটা এমন হয়েছে যে এই ছবিটার পরিচয়টা শেষ পর্যন্ত আমরা সেই ঘটনাটা আমরা ধারণ করিনি বা আমরা অনিয়ারে প্রচার করতে চাইনি। যেই ভদ্রলোকের ছবি লাগানো ছিল সেই ভদ্রলোকের পরিচয়টা আসলে যদি আমরা প্রকাশ করি অনেকেই হয়তো তার জেনারেশনটা চিনে যাবে, তো সেই জন্য আমরা সেই কাহিনীটা বা লিসা আপু আমাদেরকে অনুমতি দেয়নি রেকর্ড করার জন্য এবং ছবি তোলার জন্য। তো যাই হোক, সেই জন্য আমি জাস্ট বললাম আর কি, আপনি যে ছবির কথা বললেন, ছবিতে আসলে অনেক সময় অনেক কিছু ক্যাপচার হয়ে যায়। আমরা কোনো কিছুকে যদি ক্যাপচার করি এবং এটাকে কি ওটার মধ্যে বন্দী অবস্থায় থেকে যায় কিনা, সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট, বাট
ছবিটা যদি থাকতো আমরা একবার একটু দেখতে পারতাম, কারণ এর আগে আমরা একটা ছবি পেয়েছিলাম, লি নামে একজন এসেছিল, ছোট্ট একটা বাচ্চা এবং তার মাকে নিয়ে এসেছিল, এবং তাদের কাছে একটা ছবি ছিল যে ছবিটা ডট টিমের সাথে শেয়ার করেছিল, সেই ছবিটা আমি দেখেছি। তো সেই ছবিটা ফেসবুকে আমরা শেয়ার করিনি কখনো। তো ছবিতে আসলে অনেক সময় অনেক ধরনের কিছু ঘটনা ঘটে যায়। সো অনিক ভাই, এই ছিল হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো। সো অনেক অনেক থ্যাঙ্কস অনিক ভাই, আপনি এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন। আশা করি ভবিষ্যতেও যদি কোনো ধরনের ঘটনা ঘটে বা ডরে যারা আসে তারা যেহেতু পুরো ডর পরিবারের একটা অংশ, আপনার আশেপাশে যদি কোথাও এই ধরনের প্যারানর্মাল ঘটনা ঘটে গিয়ে থাকে, প্লিজ আমরা বলবো যে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা ঘটনা আমরা সবার সাথে শেয়ার করতে চাই, সবার সামনে তুলে ধরতে চাই। সো অনিক ভাই, থ্যাঙ্কস আরো একবার আপনাকে।
থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে হবে আমাদের এই পর্যায়ে। আপনারা শুনছেন দৌড়ের 121তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, খুব শীঘ্রই আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ নিয়ে আমরা আসছি দৌড়ে, এবং সেটি আপনারা সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুকের মাধ্যমে। অপেক্ষায় থাকুন, চার মিনিট পর আমি আবারও ফিরছি। আশা করছি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। নিয়মটি হচ্ছে আপনাকে ফোন করে বলতে হবে আপনার জীবনে কি ধরনের ভৌতিক ঘটনা ঘটেছিল। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্লিজ নাম এবং সেল নাম্বারটি দিতে ভুল করবেন না। প্রিয় শ্রোতা, ডর এটি সম্পূর্ণরূপে একটি অবৈজ্ঞানিক অনুষ্ঠান, এখানে যুক্তির কোনো ঠাঁই নেই। আমরা শুধু একটা কথাই বারবার আপনাদেরকে বলি, পুরো পৃথিবীটাই অনেক বেশি রহস্যময়, কিছুটা রহস্যে ঘেরা, ভয়ের উন্মাদনায় অন্যরকম একটি অনুভূতি পাওয়ার জন্য ঘণ্টা দুয়েক চেষ্টা করার নাম হচ্ছে ডর। এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। কথা না বাড়িয়ে আবারও আমরা গর্বে ফিরছি।
ডরে এই মুহূর্তে যেই অতিথি আছে আমি তার কাছে যেতে চাই, এবং তার কাছে যাওয়ার আগে আমি আরো একবার একটু বলতে চাই, যদি আপনি ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চান, নিজের এক্সপিরিয়েন্স গুলোকে সবার সাথে শেয়ার করতে চান, সেই জিনিসগুলোর জন্যই হচ্ছে ডরের জার্নি, যেখানে আমরা হন্টেড প্লেসে যাচ্ছি, বিভিন্ন ঘটনা শুনছি এবং হন্টেড প্লেসের ঘটনাগুলোকে সবার সামনে ডিসক্লোজ করছি। সো ফেসবুকের ঠিকানাটা বলে দিচ্ছি, আপনি ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চাইলে। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/rjsuman, তারপর একটা ডট চিহ্ন দেবেন, তারপরে হচ্ছে DOR ডট লিখবেন, সেখানেই কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এনিওয়েজ, আমরা আর কথা না বাড়িয়ে অতিথির কাছে চলে যাই, এবং শুরুতে তার পরিচয়টা একটু তার কাছে জানবো। আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ সুলাইমান ইসলাম।
সুলাইমান, কোথায় থাকেন আপনি?
আমার বাসা উত্তরখান, রাজাবাড়ি।
ওকে, উত্তরখান থেকে আমরা এই পর্যন্ত ডরে বেশ কিছু গেস্ট পেয়েছি এবং কিছু কিছু ঘটনা, খুব দুর্দান্ত ঘটনাও পেয়েছি। তো আমরা ঘটনায় চলে যাই, কোন ঘটনাটা আপনি শেয়ার করতে চান?
এই ঘটনাটি ঘটে গেছে আমার সাথে প্রায় এক বছর আগে, 2015 সালের বাকি 1 ডিসেম্বর। আমি খুলনাতে যাই।
কেন গিয়েছিলেন?
আমি খুলনা গিয়েছিলাম আর কি, আমার খুলনা ডিভিশন U18 এ ট্রায়াল দেওয়ার জন্য।
আচ্ছা, ক্রিকেট?
হ্যাঁ, ক্রিকেট ট্রায়াল দেওয়ার জন্য। ট্রায়াল হবে আপনার 7 ডিসেম্বর। আমি আর 4-5 দিন আগে চলে যাই, যেন যা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি আর ওই জায়গার পরিবেশের সাথে মানায় নিতে পারি। তাই আমি আর কি 1 ডিসেম্বর সকালে বাসে উঠি। বাসে ওঠার পর আর কি বিকেলের দিকে আমি বাস স্টেশনে নামি। নামার পর
খুলনা
বাস স্টেশন, ওইখানে নামার পর ওইখান থেকে রিক্সা নিয়ে ডাকমাংলার মোড়ে যাই, একটা আবাসিক হোটেলে উঠি আর কি। হোটেলটার নাম আমি শেয়ার করতে চাচ্ছি না।
শিওর, আমরাও চাই না সেই হোটেলটির নাম শেয়ার করা হোক, যেহেতু এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান।
হোটেলটা হইতেছে 2 তলা আর কি, আশেপাশে কোনো হোটেল ছিল না আর কি, আশেপাশে একটা আর কি রোডের ওই পাশে একটা ফ্যাক্টরি ছিল আর কি। আমার কিছু প্রবলেম ছিল আর কি, তাই আর কি ভালো মানের কোনো হোটেল উঠতে পারিনি। যখন ট্রায়াল দিব তখন ভালো হোটেলে আর কি তারাই তুলবে।
মানে আপনি 2-1 দিন আগেই চলে গেছেন, যেহেতু আপনি আগে আগে চলে গেছেন, সো সেই জন্য আপনার নিজের খরচে বা নিজের ভাবেই থাকতে হবে। আপনার সুবিধা অ্যাকোমোডেশন যাতে আপনি কুলাতে পারেন এই ধরনের জায়গায় ব্যবস্থা করে
আর কি, নর্মাল একটা হোটেলের ভিতর যায় আর কি আমি উঠি। হোটেলটা আর কি দেখে কিরকম জানে মনে হয়েছে আর কি, একটু প্রথম দিন ভালোই যায়, দু একদিন ভালোই যায় আর কি, পরে মাঝ রাতের ভিতর আর কি এরকম আর কি আওয়াজ শুনি যারা আসতো একদিন দুদিন থেকে চলে যেত, যেদিন আর কি যেদিন রাত্রে আমার সাথে ঘটনাটা ঘটে আর কি ওই দিন রাত সাড়ে বারোটার মতো বাজে আর কি আমি আর কি টেনশন আছি আর কি, যেদিন আমার ট্রায়াল হবে তার আগের দিন আর কি টেনশন আছি কালকে কি হবে, যদি ট্রায়ালে না টিকি তাহলে তো প্রবলেম হবে। পরে রাত সাড়ে বারোটা একটা দিকে ঘুমায় যায়, ঘুম ভাঙে তিনটার দিকে, ঘুম ভাঙার পর আর কি একটা বাচ্চার আওয়াজ শুনতে পাই।
কোথায় শুনতে
পাই? আমার রুমের ভিতরে আর কি, রুমের সাথে একটা বেলকনি ছিল আর রুমের ভিতরে আর কি টয়লেট ছিল। পরে আর কি আমি আস্তে করে লাইট জ্বালাই, লাইট জ্বালার পর আর কি তাও কান্নার আওয়াজটা শুনতে পাই। পরে আমি আস্তে আস্তে বারান্দার দিকে যাই, বারান্দার দিকে যাওয়ার সময় আর কি দেখি যে একটা ছায়া কান্না করতেছে। যখন আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম তখন আমি আস্তে আস্তে দেখতেছি বারান্দা থেকে যে কান্নার আওয়াজ আসতেছে, তখন আমি আস্তে আস্তে বারান্দার দিকে যাই। যাওয়ার পর আর কি দেখি এক কর্নার থেকে একটা ছায়ার মতো কিছু একটা আর কি বুঝতেছিলাম,
মানে কান্নার আওয়াজটা যে দিক থেকে আসতেছে আপনার মনে হচ্ছে যে ওই দিকে একটা শ্যাডোর মতো দেখতে পাচ্ছেন।
আমি শিওর ছিলাম না ওটা আসলে কি
শ্যাডো বা কিছু কিনা। ওকে,
তারপরে আর কি দেখার জন্য একটা লাঠি নিই, লাঠি ছিল একটা, লাঠি দিয়ে আমি আর কি ছায়াটার ভিতরে আর কি হালকা খোঁচা দিই।
মানে যদি ছায়া হয় বা কিছু হয় তাহলে তো বোঝা যাবে যে আসলে কি এটা দেখার জন্য। ওকে,
খোঁচা দেওয়ার পর দেখি আর কি ওইটা একটা ভয়ঙ্কর একটা আকার ধারণ করে, অনেক ভয়ঙ্কর। এটা দেখে আর কি আমি টিকতে পারিনি, চিল্লানো মাইরা সেন্স ফেস হয়ে গেল। পরে পরের দিন সকালে আর কি যখন ঘুম ভাঙে তখন দেখি আর কি হোটেলের ম্যানেজার, তো উনি বললো যে এখানে চিল্লানোর আওয়াজ দেখা আর কি উনি আসছে, আসার পর আমার সেন্সলেস অবস্থায় পাইছে। পরে আর কি আমি এই ঘটনাটা আর কি একটা দারোয়ান ছিল আর কি, ম্যানেজারের বললাম, ম্যানেজার কিছু বললো না। পরে একটা দারোয়ানকে জিজ্ঞাসা করছিলাম, দারোয়ান বলে আর কি এই রুমটার ভিতরে আর কি আগে যারাই থাকছে ওনারা আর কি ভয় পাইছে আর কি, ওদের কি যা নিয়ত করে আসছিল আর কতদিন থাকতে পারেনি। পরে আর কি আমার জ্বর এসে বসছিল, পরে আমি আমার বাসায় ফোন দিই, পরে আমার বাসা থেকে যা খুলনা থেকে নিয়ে আসছে আর কি, আমার তখন আর খেলা হয়নি।
আপনি ট্রায়ালও দিতে পারেননি এবং আপনার একা আসার মতো সেই সামর্থ্যটুকু ছিল
আর কি, আমার বাসা থেকে আমার আব্বু যা আমাকে নিয়ে আসছিল।
আসলে কি কোনো ঘটনা জানতে পেরেছেন যে আসলে কি এইরকম কেন হয়?
এটা আমাকে বলতে চাই না আর কি, বলছে যে এখানে আর কি কিছু একটা ঘটছে, এজন্য আর কি কোনো মানুষ আর কি রুমের ভিতর থাকতে পারে না।
ওরা আসলে বিষয়টা ওইভাবে ক্লিয়ার করে
বলে না।
আসলে না, এরকম অনেক হোটেল পুরো ওয়ার্ল্ডেই এরকম অনেক হোটেল আছে যে হোটেলে এই ধরনের ঘটনা আছে। ইনফ্যাক্ট আপনি তো ক্রিকেট খেলেন এবং যারা ক্রিকেট সম্পর্কে একটু খোঁজ খবর রাখে, আমি প্রায় মনে হয় গত বছর আমি একটা নিউজ দেখেছিলাম, আমি ভুলে গেছি হোটেলটার নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, ইংল্যান্ড টিম কোনো একটা হোটেলে উঠেছিল এবং পরবর্তীতে তারা ভূতের ভয় পেয়েছিল বলে সেই হোটেল থেকে মুভ করে এসেছিল। এবং বিভিন্ন খুব দামি দামি হোটেল আছে যেই হোটেলকে ঘিরে বিভিন্ন ধরনের ঘটনা আছে। তো সুলাইমান ভাই, এই হচ্ছে আপনার এই লাইফের এখনো পর্যন্ত একটা এক্সপিরিয়েন্স যেটা আপনি ক্রিকেট খেলতে গিয়ে পেয়েছেন।
ক্রিকেট খেলতে যে আমার
এরপরে কি আর কখনো কোনো হোটেলে যেতে হয়েছে যে একা থাকতে হয়েছে এরকম?
একা থাকতে হয় না আর কি, যখন আর কি ডিস্ট্রিক্টলি খেলতে গেছি তখন আর কি ফ্রেন্ডের সাথে ছিলাম।
একা আর থাকা
আর কি থাকার সাহস নেই কোনো হোটেলে,
ডেফিনেটলি এটা হওয়ার কথাই না। তবে এই এতটুকু আমি বলবো যে যখন যারা যেই জায়গায় কোনো নতুন জায়গায় থাকছেন একটু সাবধান থাকাই বেটার। সো আপনি জানেন না যে এখানে আদৌ কোনো প্রবলেম আছে কি না, তার মানে সব জায়গাতেই যে এই ধরনের প্রবলেম হতে পারে বিষয়টা এরকম না, একটু সাবধানে থাকা। সো অনেক অনেক ধন্যবাদ সুলাইমান ভাই আপনাকে, এবং সেই সাথে আপনার জন্য শুভকামনা। আপনি আরো ভালো ভালো ক্রিকেট খেলেন, হয়তো বা আস্তে আস্তে আমরা দোয়া করি আপনি ন্যাশনাল লেভেলে চলে যান, তখন নিশ্চয়ই ডরের কথা বলবেন না।
না ভাই, কখনো বলবো না। এবিসি রেডিওকে অনেক ধন্যবাদ আর আপনাকে অনেক ধন্যবাদ।
সো এই মুহূর্তে আমরা আরেকজন অতিথির কাছে যাচ্ছি তার ঘটনা শুনবার জন্য, এবং অতিথির পরিচয়টা তার কাছ থেকে নিয়ে নিই। সো এক্ষেত্রে তার ব্যতিক্রম হচ্ছে না, একটু পরিচয়টা জেনে নিই আপনার কাছ থেকে। আপনার নামটা কি একটু বলবেন?
আমার নাম মোহাম্মদ সুমন মিয়া।
ওকে, কি করেন আপনি?
আমি এলিপেনুর একটা গার্মেন্টস জব করি।
ওকে সুমন ভাই, আসলে একটু নিজে, আমি সুমন এবং আমার এই মুহূর্তে যে গেস্ট আছে ওনার নামও সুমন, দুইজন সুমনই এখন কথা বলবে। সো লিসনাররা একটু কনফিউজ হয়ে যেতে পারে, তবে আমি যেটা বলতে চাই যেই সুমন আজকে এখন তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে উনি হচ্ছে আজকের অতিথি সুমন, আর আমি সুমন যে আছি সেই গত 2-2.5 বছর ধরে ডরের একদম ফার্স্ট এপিসোড থেকে আপনাদের সাথে আছি, আমি হচ্ছি সেই সুমন। ওকে সুমন ভাই, আমরা ঘটনায় যেতে চাই আপনার। আমি যতটুকু জানি একটা ঘটনা, আপনি আপনার এলাকায় কেউ একজন খুন হয়েছিল, তার পরবর্তীতে কিছু একটা ঘটনা হয়েছিল, আমি সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে।
ওটা খুন হচ্ছিল তখন 1998 সালে।
আচ্ছা,
1998 সালে তখন বন্যা হচ্ছিল, অভাবে ইয়া ছিল, এলাকা ছিল না, যে হোক এটা খুন হচ্ছে ওটা বলতে চাচ্ছি না, আমার গ্রামের বাড়ি পরিচয় দিতে চাচ্ছি না। তো ওনাকে মারার পরে আমিও দেখছিলাম, তা দেখার পরে ওনারে,
আপনি তখন ছোট ছিলেন?
ছোট ছিলাম, আর আমার ফুয়াতো বোন ছিল, উনিও দেখছে কিন্তু বড়। তখন ওনারে নিয়ে যাচ্ছে আমাদের পোস্টমর্টামের জন্য শরীয়তপুর, শরীয়তপুর নিয়ে যাচ্ছে, শরীয়তপুর পোস্টমর্টাম করে এর পরদিন আসছে, একদিন বিকালে নিচে, এর পরদিন রাত্রে 8টা বাজে এসে জানলাম মানে গোসল করাবে, গোসল করাইতে চান এলাকায় একটা সাহসী ছেলে পায় না, তখন আমি ছোট ছোট হইলে মানে আমার সাহস আছে, এলাকার ভিতরে একটু মানে দোস্তাদোস্তি করতাম ছোটবেলায়, মারামারি বা একটা হইলে স্কুলে যেতাম, এরকম একটা সাহসী পোলা ছিলাম আমি। তখন ওই সাহসীর মধ্যে আমার ফুবা ছিল, ফুবা বলছে সুমন যে একটু সাহসী ওরে আনো, ওরা আমার নিচে আর গ্রামে মাঠারিয়া তো পোস্টমর্টাম করছে,
মানে লাশ কাটা ছিল,
লাশ কাটা ছিল, মশারি টানায়া গোসল করা হয়েছে কলপারে, যাতে দূরের থেকে কেউ যদি ফলো না করতে পারে, মশারি টানেছে, দুইটা মশারি টানেছে ঢাবল কইরা,
যাতে
বাহিরে কেউ যদি না দেখতে পারে। তার অনেক কিছু কেটে রেখে দিছে, বা তার লিঙ্গুড় স্তন ইয়া করা হয়েছে, অনেক জায়গা ওগুলো আমি অনেক দেখছি, ওটা অনেক
বীভৎসভাবে
দেখা হয়েছে। আমি তারপর আমার মনে ভয় ছিল, দেখা কাটা ছিল দেখে আমি ভয় পেয়ে গেছি, কিন্তু তারপর আমি ওইসব আর্লি কিছু দেখিনি, কাটা ছিল দেখে ভয় পাই, তারপর আমি কিছু দেখিনি, মানে কখন আমি ভূত কিছু এগুলা দেখি না, কিন্তু বিশ্বাস করি আগে থেকে, কারণ আমার আব্বা এগুলো অনেকজনে ছাড়াইছে, ভূত ছাড়াইতো। তখন আমি না একদম তারা নাম ছিল না আমার এলাকার প্রতিবেশী, উনিও পাশে, উনি ভয় পায়, তারপর বাট উনি দেখার জন্য দেখবো, কাটা ছিঁড়া জিনিস কখনো দেখে নয়, গ্রামের ছেলে পেলে ডাকাশর হয় ডানে, কিন্তু কখনো দেখে নেই জন্য আগ্রহ করে আসছে, আসে উনি দেখছে, দেখে একটু ভয় লাগছে, তারপর কাউকে প্রকাশ করে নাই। পরে একদিন পর, তখন আসরের পর পর টাইমে উনি দেখেন ওনার ছবি দেরা মানে একটা ছায়া সাজ্জা ওনার সামনে দাঁড়াইছে,
কার ছবি ধরে মানে যে খুন হয়েছে,
যে খুন হয়েছে ওনার ছবি দেরা, যেমন কিছু ভিডিও করে রেখে দিলে যেরকম হয় ওই রকমই লাগে, লাগেন ওনার অতীত গুলো আইসা এরকম কথা বলতেছে। তখন উনি ভাবছে আমি হয়তো চোখে কিছু ভুল দেখে, পরে উনি গেছে গা, উনি কোনো ইয়া কেয়ার করেন,
পাত্তা দেয়নি,
হ্যাঁ পাত্তা দেয়নি, পরে গেছে গা। যাওয়ার পরে রাত্রে তখন এশার নামাজের পর পর্দা, উনি আবার আমাদের একটা কথা হচ্ছে, দুইটা পুষ্কিমের পাশে ভাঙ্গা, বর্ষাকালে ভাঙ্গে যায় আর হুদিনে হইলে মাটি দিলে আবার ঠিকঠাক হয়ে যায়। তখন উনি ঠিক করছে ওই রাস্তাটা দিয়ে দুইটা পুষ্কিমি যাইতেছে, পুষ্কিমি পার দিয়ে ওখানে আবার একটা বড় বড় একটা সাপ থাকে, তখন একটু কেয়ারফুল, ওখানে যে কোনো লোকে যায় একটু কেয়ারফুল ভাবে যায়, অনেক বিশাল বড় সাপ, একদিন আমিও দেখছি অনেক বড় সাপ, তাই ওই জায়গাটাতে আমি কখনো যাই না, তাই আমি রাস্তা ঘুরে যাই, গ্রাম যেয়ে যাই না, অনেক সাপ, তাই সাপের ভাই উনি আবার সাপ লাইট আছে, লাইট নিয়ে যাইতেছে, সাপের ভয় উনি ওইটা ভয় করে নেয়, ওই যে মাঠা রয়েছে এই লোকটার ভয় করে নেয়, সাপের ভয় লাইট মেরে যাইতেছে। যাই যেভাবে যে আমাদের শরীয়তপুর থেকে ওনারে পোস্টমর্টম করে লাশটা আনা হচ্ছে, যে ওলগা দিয়ে, ওলগা দিয়ে পেছায়া কাপড় না, ওলগা দিয়ে পেছায়াটা সে আজ আনা হয়েছে, ওইভাবে একটা কিছু পড়ে রয়েছে, কিন্তু ও বাপসে মনে হয় ওলগাটা ফালায় রাখছে, হয়তো কুকুর টাইনে নিয়ে আসছে, আমাদের গ্রামের কুত্তা বলে কুকুর টাইনে নিয়ে আসছে। হঠাৎ এমনি ওলগা খুলে মর মরে খুলতে থাকে, আর আস্তে আস্তে ওনার ছবি, ওনার ওড়ার মতো ছবি বাইসে উঠতে শুটের ভিতরে ডান শুয়ে রয়েছে, এই কাঠা ছিঁড়ে এইভাবে, উনি দেখাও চিৎকার দিয়ে পড়ে গেছে, উনি ভয় পেয়ে গেছে ওনার, ওনার তো আমরা মাটি দিলাম, জানাজা দিলাম, উনি মারা গেছে, উনি একই পারবে, পরে উনি চিৎকার করে পড়ে গেছে, যাওয়ার পরে ওনার তো অবস্থা খারাপ, ওনারে ওই বাতাস আইসা পড়ছে, ওই কবিরাজ ডাক দিছে, ফকির কবিরাজ আনার পরে জারফু দিছে, সুস্থ সুস্থ বলছে, কবিরাজ বলছে ও এইতে কাম হবে না, ওর সাথে আইসা পড়ছে, ও ছাড়বে না। ওরা আসার পরে একদিন সময় নিয়ে আমাদের এক আত্মীয় আছে, উনিও জারফু জানে, আমার আব্বা তখন বাড়ি ছিল না, আমার আব্বাই এলাকাবিদ করে, আমার আব্বা বাড়ি ছিল না, আমার আব্বা সুরেতপুরে ছিল কিন্তু একটু দূরে ছিল, দূরে ছিল যে মাঠারের ভয় এলাকায় অনেক লোকজন থাকতে পারে না, অনেকজনে লুকে লুকে আসিল, অনেক শুধু মহিলারা ছাড়া কেউ বাড়িতে এলাকায় ছিল না, তারপর ও এমনো বিতু আবার এমনো ভয় পেয়ে গেছে। পরে কবিরা জানছে, কবিরা জান আমাদের ছাড় বলছে, এরম এরম মরে পায়ে গেছে, মরে নিয়ে যাইব, ছাড়বো না, ওর সাথে নিয়ে যাইব। পরে ওই লোক এইভাবে মাতলামি করে, আমি ওর নাম ছিল না আনলো, বলছে আমি ওনার সাথে কবরে যাবো, আমি থাকুম না এখানে, আমার কবরে যাবে,
সে বলতেছে
তারা, হ্যাঁ তারা, আমি থাকবো না, আমিও যাবোগা,
যে লোকটাকে কবর দেয়া হয়েছে সেই কবরে চলে যাবে,
সেই কবরে যাবোগা, আমি থাকবো না, আমি ওই কবরে যাবো। ও দিনে পাগলামি করে 5-6 সাজে ধরে রাখতে পারে না, ওই কবরে বাসায় পড়ে,
যেই খুন হওয়া মানুষটাকে যেখানে কবর দেওয়া হয়েছিল
ওর কবরে, জাস্ট ওই কবরে যাবো, অন্য কবর ওই কবরে যাবোগা, পরে ওই কবরে যাইবো, পরে ওই কবিরা ছাড়াতে পারে না, ওই কবিরাদের লাফ দিয়ে ফালাই দিছে। পরে আরেকজন কবিরা জানছে বড়, পরে আনার পরে উনি বলছে ওরা তো অনেক পাইছে, পরে এলাকা ওরা ছাড়া যাবে না। পরে ও বলতো তুমি কি চাও, কয় আমি কিছু চাই না, আমি এলাকায় আইসি দক্ষিণ থেকে বাটির দেশ থেকে।
আচ্ছা,
ওই জয় মারা গেছে না, ওরে মারে না, আমি মাইরা ফালাইছি, ওরা খায়া ফেলাইছি, ওরে আমি খায়া ফেলাইছি, ওরে একজনের ছবি ধরে ওরা মারানো হয়ে ফাঁসানো হয়েছে, একজনের ছবি ধরে ওটা ফাঁসানো হচ্ছে, আমি খেয়ে ওরে ইয়া করবো, ওরে নিয়ে যাব, ওরে নিচে ওরে নিয়ে যাবো, ওর সাতজন খাওয়া যাবো ওই গ্রাম থেকে, আর দুইজন খাওয়াছে, একটা বাচ্চা পানি ধাক্কা ফালাইছে বলতেছে, বাচ্চা ধাক্কা আমি খাই বলছি, আরমান নাম ওরে।
মানে আসলে কি এই ঘটনাগুলো ঘটে গেছে আগে?
ঘটনা আগে দুইটা ঘটনা, একটা আরমান বাচ্চারে ওর পাঁচ ছ দিন আগে পুষ্কিমিতে ফালাই মারা ফেলেছে।
আচ্ছা,
ও বলতেছে যে এগুলো আমি দুইজন খাইছি, ওই যে যারা মারা হয়েছে এর নিয়ে ওখানে উনি আবার একটু দুর্বল, উনি মাঝে মাঝে ওই উইয়াটা যেভাবে যে চলাচল করে ওখানে বসে একটু প্রসাব করে, মাঝে মাঝে
ওই জিনের রাস্তা,
হ্যাঁ জিনের রাস্তাটা প্রসাব করে, ও তো জানে না দিন এখানে ওর যাওয়া পথ রাস্তা প্রসাব করে, এই জিনের নাকি ওনারে উনি আগে থেকে ফলো করছে, ওরে ধরবো, ওর রাস্তা বন্ধ করে দেয়, এদিন ওর মাথায় পড়ছে, বলে আমার মাথায় পড়ছে, ওদিন করে আমি ধাক্কা দিয়ে ফালাই দিছি, ওর ধাক্কা দেওয়া ফালতে বলে কেউ বলে না, এমনি পরে গেছে বাপু ধাক্কা দেওয়া বাপসি ব্যাপারে, পরে কথা বলতে হ্যাঁ আমার ধাক্কা ফেলতে, প্রসাব করে আমরা পরে গেছে, বাট এই তিন চার দিন জায়গা আবার ছাড়তে পারে না, পরে অনেক মাপ টাপ এই দশস্তি করে, পরে মাপ চায়া, পরে মুরগি মানছে, মুরগি দিব না, মুরগি চাইবো না, গরু, গরুতে মাপ চাপতে পারে, একটা খাসি আর একটা মুরগি, পরে খাসি মাপ চায় একটা মুরগি, হ্যাঁ আমাদের কালবার আছে ওই রাস্তায় ছাইড়ে দিতে হবে জেতা, এই সময় রাত্রে যা ছাইড়ে দিয়ে দিব, তো আমি যাবো না যাবো না, পরে কইছে বোতলে ভরে রাখবে, বোতলে, তবে এর ভিতরে আমার আব্বা আসছে, কইছে না বোতলে ভরা যাবো না, বোতলে বললে এলাকার ক্ষতি করে ফেলাইব বা ওর ফ্যামিলি ক্ষতি করে ফেলাইব, ছড়তে পারবো, বাবা বলছে আমি ছড়তে পারি কখনো, ওর ফ্যামিলিকে রাখবো না, এলাকার কেউ রাখবো না, বাবা বলছে বোতলে ভরার দরকার নাই, ওরে এইভাবে জোতা কামড় দিয়া,
তারপরে মানে সে সুস্থ হয়ে গেছে,
সুস্থ হয়ে গেছে
যাকে ধরছিল,
হ্যাঁ ও এখন পুরো সুস্থ।
ওকে, আছে সুমন ভাই, আরো ওনার আরো বেশ কিছু ঘটনা আছে, কিন্তু আজকে যেহেতু আমাদের হাতে সময় কম, সো সেই জন্য আমরা আসলে সুমন ভাইয়ের আর ঘটনা শুনতে পারছি না, কিন্তু সুমন ভাই আমাদেরকে কথা দিয়েছে আমাদের অন্য কোনো একটা জার্নিতে আবারও উনি যোগ দিবে এবং উনি ওনার যে আরো এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো একসময় আমাদের সাথে শেয়ার করবে। ঠিক বলেছি সুমন ভাই, আমরা পরবর্তীতে আরো একবার পাবো আপনাকে নিশ্চয়ই,
ইনশাআল্লাহ।
ওকে, অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই আপনাকে আমাদের জার্নিতে এসে সময় দেওয়ার জন্য এবং আপনার ঘটনাগুলো শেয়ার করার। ওকে, প্রায় কয়েকজনের ঘটনাই আমরা শুনে ফেলেছি এবং এই ঘটনা শুনতে শুনতে এর পরবর্তী সেগমেন্টে চলে যাওয়ার সময় হয়েছে, যেখানে ট্যারট কার্ড রাউন্ড শুরু হয়ে যাবে। তবে যাওয়ার আগে আমি একটু শেয়ার করতে চাই যে যেটা শুরুতে কথা দিয়েছিলাম আমি আপনাদেরকে বলবো যে কেন এই বাসায় নিয়ে এসেছিলাম। আমরা আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখিয়েছি যে এই বাড়িতে যে রুমটাকে ঘিরে ঘটনা, যদিও সেই রুমের লাইট নষ্ট রয়েছে, পুরোপুরি আলো যায় না সেই রুমে এবং মানুষজন সেখানে থাকছে না আপাতত গত দুই মাস ধরে, আপনারা জানেন এরই মাঝে, এবং আমরা ভেতরে যাইনি এবং অনেকে বলেছিলেন আমাকে দুই একজন যে একটু ভেতরে যাওয়ার জন্য, কিন্তু আমিও রিস্ক নিতে চাইনি যেহেতু বাড়ির ফ্যামিলি মেম্বাররা ভয় পাচ্ছিল যে পরবর্তীতে এই অশরীরী জিনিসগুলোকে ডিস্টার্ব করার জন্য তাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়। তো যাই হোক, আমরা অ্যাটলিস্ট আপনাদেরকে রুমটা দেখিয়েছি। তো এবার আমি ঘটনাতে আসি। এই রুমে আসার আসলে ঘটনাটা হচ্ছে এই বাড়িটা তৈরি হয়েছে খুব বেশি দিন হয়নি, বাড়িটা তৈরি হয়েছে প্রায় সাড়ে তিন বছরের মতো হবে, এখনো কিন্তু বিল্ডিংটা কমপ্লিট হয়নি, যেমন এখন তিন তালার কাজ হয়তো বা ওনারা শুরু করবে খুব দ্রুতই এবং শুরু করেও দিয়েছে এটা বোঝাই যাচ্ছে, কিন্তু এখন হয়তো বন্ধ রয়েছে আপাতত। যে রুমটিতে তালা মারা ছিল এবং তালা খুলে আমাদেরকে দেখানো হয়েছে, এই রুমটিতে আজকে প্রায় দুই মাসের উপরে হয়ে গেছে কোনো মানুষ ঢোকে না। এর আগে এই রুমটা মাঝে মাঝেই ফাঁকা থাকতো, আসলে এখানে কেউ থাকতো না, বাড়িতে ফ্যামিলি মেম্বার খুব বেশি নাই বলে তাদের এই ঘরটাতে থাকার দরকার হতো না, তো মাঝে মাঝে ওনারা এই ঘরে আসতো, কোনো কাজ থাকলে, কোনো জিনিসপত্র থাকলে নিয়ে যেত বা রেখে যেত। তো ঘটনা হয় কি, ওনারা প্রথমে এই জিনিসটা প্রায় মনে হয় বছর খানিক আগে থেকে টের পেতে শুরু করে যে যখনই ওনারা কোনো জিনিস রেখে যাচ্ছে এখানে, পরবর্তীতে জিনিসগুলো এখানে থাকছে না, জিনিসগুলো মানে অন্যত্র। ধরেন কেউ এখানে একটা মানে কৌটা রেখে গেল বা কোনো কিছু জার বা ডিবা রেখে গেল, এটা দেখা গেছে যে এর পরবর্তীতে এসে এখানে পাওয়া যাচ্ছে না, অন্য কোথাও খুঁজে পাচ্ছে। প্রথমে বিষয়টা খুব নর্মাল ভাবে নিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, বিষয়টা আসলে নর্মাল না, এটা প্রতিনিয়ত ঘটছে এবং খুব সিগনিফিকেন্ট ভাবে একটা সময় তারা খেয়াল করতে থাকলো। এবং এমনও হয়েছে এই রুমে নাকি কেউ এসেছে, হঠাৎ করে রুমের কর্নার থেকে কোনো কিছু ছুঁড়ে মেরেছে তাদেরকে, এরকম মনে হয়েছে। তো একটা পর্যায়ে তারা করেছে কি, একবার হুজুর এনে হুজুরকে রেখে হুজুরের সামনে হুজুর দোয়া দরুদ পড়ে তারপরে রুমে ঢুকেছে। হুজুরের উপস্থিতিতে এই রুম থেকে যে জিনিসপত্র সরানোর ছিল ওনারা সরিয়ে নিয়ে গেছে, এবং আপনারা যেটা দেখেছেন পুরো রুমটা একদম ফাঁকা রয়েছে, একদম ফাঁকা, শুধু দুই পাশের পর্দাগুলো টানানো রয়েছে এবং পর্দাগুলো হচ্ছে ধীরে ধীরে ময়লা হয়ে যাচ্ছে, এটা কিন্তু দেখেছেন সবাই। তো এরপরে যেটা হয়েছিল কি, যে সামহাও কেউ একজন ওনাদের ফ্যামিলি মেম্বার, এখানে ফ্যামিলি মেম্বার না, বেড়াতে এসেছিল, তো এই ঘটনা যখন শুনেছে ওনারা খুব হাসাহাসি করেছে এবং এটা বিষয়টা একদম পাত্তাই দেয়নি। তো কেউ একজন ডিমান্ড করেছিল যে রাতের বেলা ওখানে সে থাকবে, তো খুব সাহসী দুজন যারা গেস্ট ওনাদের বাড়িতে এসেছিল তারা থেকেছিল। কিন্তু রাতটা পরবর্তীতে তারা জানতে পেরেছে রাতটা নাকি তাদের কাছে বিভীষিকার মতো কেটেছে। এক একজন যখন রুম থেকে সকালবেলা বের হয়েছে, সকালে ইনফ্যাক্ট সকালে বলবো না, খুব ভোরের দিকে ওনারা বের হয়ে যেতে বাধ্য হয়েছে, ওনাদের শরীরে মানে আঁচড়ের দাগ এবং পুরো শরীর মনে হয় যেন কেউ আঁচড়ে রক্তাক্ত করে ফেলেছে, এরকম অবস্থা হয়েছে। সবার একটাই প্রশ্ন ছিল, তাহলে সবাই ডাকুনি কেন? সবাই তখন একটা উত্তর দিয়েছিল, আমরা ঘুমের মধ্যে ছিলাম, আমরা বুঝতেছিলাম, আমরা দুজন বুঝতে পারছি যে আমরা খুব এফেক্টেড হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, এবং আমরা কোনোভাবেই উঠে যে কাউকে ডাকবো সেই শক্তিটুকু আমাদের হচ্ছিল না। তো যাই হোক, সকাল হতে হতে যখন শেষ দিকে চলে এসছে, বাড়ির মানুষই একটু যখন কেউ উঠেছে তখন ভেবেছে আচ্ছা দেখি ওরা মনে তো ঠিকঠাক মতোই ঘুমিয়েছে, কোনো মনে হয় প্রবলেম নেই। যেই দরজা খুলেছে তখনই তাদের মানে যে এরা আড়ষ্ট হয়েছিল সেই ভাবটা কেড়েছে এবং চিৎকার করে এই ঘর থেকে বের হয়েছে। এবং এরপর থেকে আজ অবধি এই রুমে একা কেউ কখনো ঢোকেনি এবং গেলেও দুই মিনিটের বেশি এই রুমে অবস্থান করেনি। সো এই রুমটাকে ঘিরে আসলে কি রয়েছে, এটা যারা তারা হুজুর দেখিয়েছে বিভিন্ন মানুষজনকে এখানে এনেছে এবং যতটুকু বলেছে, এই রুমের মধ্যে সামহাও কোনো না কোনো কিছুর সাথে মনে হয় একটা মানে বাজে নেগেটিভ এনার্জি এই রুমে ঢুকেছে, কোনো কোনো কিছু একটা আসবাবপত্রের সাথে বা কোনো কিছুর সাথে, এবং সেটা এখন এই রুমেই থেকে যাচ্ছে এবং এই রুম থেকে কোনোভাবেই সরতে চাচ্ছে না এবং সরাতে কারো সমর্থ হচ্ছে না। সো এটা সমাধান ওনাদের কাছে এখনো নেই। সো দেখা যাক, আমাদের যদি কখনো সুযোগ হয় বা সম্ভব হয় আমরা এক সময় আবারও পুরো টিম আসবো, সেক্ষেত্রে কোনো গেস্ট না থাকলে আমরা রেজা ভাইকে সাথে নিয়ে আমরা এই রুমটাতে যদি আসতে পারি, যে রুমটার কথা বলছি, যদি সেখানে কোনো কিছুর একটা সমাধান করা যায় আমরা চেষ্টা করে হয়তোবা দেখতে পারি। সো এই ছিল এখানকার ঘটনা, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠিক 12টার পরপরই শুরু হয়ে যাবে আমাদের পরবর্তী রাউন্ড, ট্যারট কার্ড রাউন্ড। শ্যামলীর এই হন্টেড বাসা থেকে আমি আর জে সুমন এখনকার মতো বিদায় নিচ্ছি।
তোর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 121তম পর্ব আপনারা শুনছেন, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর জি কিবরিয়া আপনার সাথে আছি, আমার টিমে আছে সুমন এবং লোবান, আর ঠিক রাত 12টায় যুক্ত হবে আরো একজন ট্যারট কার্ড স্পেশালিস্ট, ট্যারট কার্ড রিডার রেজা ভাই, এবং সেটা আমাদের ডরের নতুন একটি সেগমেন্ট। আশা করছি আমাদের সাথেই থাকবেন। একটা বিষয় আপনাদেরকে বলি প্রিয় শ্রোতা, ডরের এই নতুন সেগমেন্টটি আসলে যে ঘটনাগুলো আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটছে, অধিভৌতিক ঘটনা, সেটার আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, কিংবা এই ঘটনাগুলোর প্যারানর্মাল ওয়ার্ল্ডে বা ভৌতিক পৃথিবীতে আসলে এক্সিস্টেন্সটা কেমন, সেটা নিয়ে রাত 12টায় আমরা রেজা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। সেখানেও বিভিন্ন রকমের স্টোরি থাকে, ট্যারট কার্ড রিড করা হয় এবং সেটার সমাধান অনেক সময় অনেক কাজের। বিশ্বাস করুন কিংবা নাই করুন, পৃথিবীটা কখনো কখনো অতিমাত্রায় ভৌতিক।
ডর
সপ্তাহ ঘুরে আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। প্রিয় শ্রোতা, আপনারা শোনা শুরু করেছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড। ট্যারট কার্ড রাউন্ডে রেজা ভাই এবং আমি আরজে কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি। রেজা ভাই, আমাদেরকে হ্যালো বলে আওয়াজ দেন।
হ্যালো হ্যালো, আমি আছি আপনার সাথে, সমস্যা নেই।
এবং প্রিয় শ্রোতা, আমরা গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করব। আপনারা নিশ্চয়ই জানেন আশা এবং সানা নামে দুজন বান্ধবী বলবো এখানে এসেছিল, তারা আছে আজকেও আমাদের সঙ্গে। তারা তাদের যেখানে বলতে গিয়ে আসলে শেষ করতে হয়েছিল আমাদের সময় স্বল্পতার কারণে, সেখান থেকে আমরা শুরু করতে চাই। তার আগে আপনাদেরকে বলছি, অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা যদি রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলতে চান, আপনারা চলে আসবেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/dortarot DARROT দ্যাট ইজ dortarot। এটা হচ্ছে ডরের একটা স্পেশাল সেগমেন্ট, যেটা শুরু হয় ঠিক রাত বারোটায়, ডরের মাঝামাঝি সময়, অর্থাৎ এগারোটা থেকে একটা পর্যন্ত চলে অনুষ্ঠান এবং ঠিক রাত বারোটায় শুরু হয়ে একটা পর্যন্ত চলে। এবং দিস প্রোগ্রাম ইজ ব্রট টু ইউ বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, যারা আমাদেরকে সর্বাত্মকভাবে অলওয়েজ সহযোগিতা করে আসছে। ওকে, আমরা যেটা যেখানটায় ছিলাম, সানা আশা সরি, যেখানটায় ছিলাম আমরা, কোন একটা স্বপ্ন আপনি দেখছিলেন সেই সময়টাতে, তাকে হত্যা করা হয়েছিল ওই মহিলাটিকে, আপনি যেটা বলছিলেন স্বপ্নে পাচ্ছিলেন, এবং মহিলাটিকে আসলে হত্যা করা বলতে এক ধরনের জীবন্ত কবর দেওয়া হয়েছে যেটা আপনাকে সে বলছিল। পুরো স্বপ্নটা আমরা শুনি এবং তারপর এই স্বপ্নের সাথে আপনার ওই ওই ঘটনাগুলোর মিল কোথায় আমরা একটু জানার চেষ্টা করি, বলুন। তারপর
তারপর ওনাকে কবর দেওয়া হয় তো বললাম, তারপর ওনার যে হাজবেন্ড, ওই হাজবেন্ডটা নাকি প্রায় এক বছর পর নাকি ওই হাজবেন্ডটা মারা যায় এবং একটা অ্যাক্সিডেন্টে মারা যায়।
এই ঘটনাটা কোথায় ঘটেছিল স্বপ্নে বলেছে
না, সেটা সেটা জানি না।
তারপর
আর আমি স্বপ্নের মধ্যে যে জামা কাপড়ে দেখতাম ওই মেয়েটাকে, সেম আমি সরাসরি বাস্তবে যেটা আর কি ফিল করি বুঝি, ওই জামা কাপড়ই আমি দেখি, গায়ে অনেক ময়লা মাটি। তারপরে
আপনি তাকে জিজ্ঞেস করেন যে তুমি আমার কাছে কি যাচ্ছ, তুমি আসলে কি বলছ?
তখন যে আমি কথা বলবো ওই পরিস্থিতিতে আমি থাকি না, যে আমি আমার মুখ থেকে কোনো কথা বের হবে সেটা আমি বলতে পারি না।
ও কি চাইতো, কোনো কিছু চাইতো আপনার কাছে?
না, কোনো কিছু চাইতো না।
এখনো আছে আপনার সঙ্গে?
আসলে বলতে এখন আমি সরাসরি দেখতে পারি না, কিন্তু ফিল করতে পারি যে আমার পাশে কেউ আছে, কেউ হাঁটতেছে, কেউ আমার কাজে বাধা দিচ্ছে।
এই ফিলের একটা ব্যাখ্যা আছে কিন্তু সাইন্টিফিক, যে আমি জানি আমার রুমে কেউ নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রুমের মধ্যে কেউ একজন আছে। এক্সিস্টেন্স ফিল করার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। আচ্ছা, কিন্তু আপনাদের দুজনের কানেকশনটা কোথায়, যেটা গত অনুষ্ঠানে বলেছিলেন যে ও আপনার এই ঘটনার সঙ্গে জড়িত বা সামহাও ইনভলভ? সানা আপনার কাছেই যাই, এবং অনেক কিছু মনে রাখতে পারেন না যেগুলো আজকে আপনাকে রিপোর্ট করতে।
হ্যাঁ ভাইয়া, অ্যাকচুয়ালি হইছে আমি গত মাসের 21 তারিখ আমার কাজিনের বিয়ে ছিল, বিয়ে বলতে কি জাস্ট কামিন হবে, তো আমরা সেখানে যাই। তো আমি, আশা, আমার তিনটা ফ্রেন্ড শাওন, ফাহিম, আবির, আমরা পাঁচজন, আমার মা, আমরা এখান থেকে যাই। তো বিয়ে বাড়িতে আমরা সবাই যাই না, একটা সামহাও ইস্যু নিয়ে বিয়ে বাড়িতে অনেক ইস্যু হয়। আমার যে খালাতো ভাই, মানে খালাতো বোনের বিয়ে ছিল, তো খালাতো ভাই রাগারাগি করে গাড়িগুলো নিয়ে চলে আসে, তিনটা গাড়ি নিয়ে গেছিলাম আমরা, গাড়ি নিয়ে চলে আসে। তো গ্রামটা খুব প্রত্যন্ত, কারেন্ট গেছে বাট খুব কম, মানে দুই একটা বাড়িতে আছে, খুব নীরব জায়গাটা। তো সেখান থেকে আমরা রাতে 11:30 পরে বের হই বাড়ি থেকে, খাওয়া দাওয়া শেষ করে, বিয়ের অনুষ্ঠান শেষ করে বের হই। বের হয়ে দেখি যে আমার ভাই চলে গেছে, গাড়িগুলো নিয়ে গেছে, তো আমরা গাড়ি পাই না। তো ময়মনসিংহ হাইওয়ে থেকে অনেকটা ভিতরে রাস্তাটা, প্রায় এক ঘন্টা হাঁটলে মনে হয় যে মেন রোডে আসা যাবে। তো আমরা বের হয়ে, যে খালু বলতেছে যে ঠিক আছে আমরা ফোন দিচ্ছি গাড়ি নিয়ে আসবে, যদি না আসে সামনে থেকে গাড়ি নিয়ে, সামনে একটা স্ট্যান্ড আছে, ওখান থেকে হাইওয়ে পর্যন্ত যেতে পারলেই ওখান থেকে যাওয়া যাবে বাসে। ওকে ফাইন, আমরা হাঁটছি। তো আমার খালু আর আমার সেজু খালা সামনে যাচ্ছে, আমার দুই ছোট খালাতো ভাই ওদেরকে নিয়ে, তারা অনেকখানি দূরে, মাঝখানে ছিলাম আমি, আমার ডান পাশে ছিল আশা, আর আমার বাম পাশে ছিল আশার ছোট বোন মিম, আর আমাদের থেকে দু হাত পিছনে আমার তিনটা ফ্রেন্ড ওরা ছিল। তো এমনি আমরা ফান করতেছি, মজা করতেছি, হাঁটতেছি। তো আমার পিছন থেকে একটা ফ্রেন্ড বললো, আচ্ছা তোর এই মোমেন্টে কি মনে হয়, কি হওয়া উচিত এখন? আমি বললাম যে ডর হলে এখন খুব ভালো হতো, খুব মজা পেতাম, এইরকম এনভায়রনমেন্টে তো ডরটা জমে উঠবে। তো আমি আশাকে ফাইজলাম করে কি বললাম যে আচ্ছা এখানে যদি কোনো হন্টেড কোনো প্লেস থাকে তাহলে কত মজা হইতো না, আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারতাম। তো আমাকে বললো কি যে যদি এখানে কোনো হন্টেড প্লেস থাকে আমি বুঝতে পারবো। তো আমি ওটা ফান হিসেবে নিছি, বিকজ এর আগে ওর কাহিনী যতগুলো আমাকে বলছে আমি একটাও ট্রাস্ট করি নাই অনেস্টলি। তো আমাকে বললো বুঝতে পারবে, আমাকে ফাইজলামি করিস। তো এই কথা বলতে বলতেই হাতের ডান পাশে, মানে ও যে পাশে ছিল ও পাশে একটা মসজিদ এসে পড়ে। তো তখন ও মসজিদটা দেখে কি করে, চুলগুলো ছাড়া ছিল, শাড়ি পরা ছিল, চুলটা খোপা করে আঁচলটা টেনে মাথায় দেয়, মাথায় কাপড় দেয়। তো পিছন থেকে আমার ফ্রেন্ড শাওন বলতেছে দেখছিস তুই তো একটা পেতনি, ও কি সুন্দর ভদ্র মেয়ের মতো মাথায় কাপড় দিল, তুই এখনো মাথায় কাপড় ছাড়া ঘুরতেছিস। আমি বললাম আমার আঁচল তো পিন করা, আমি তো এটা কিভাবে দিব, পিন কি খোলা যায় না? আচ্ছা ঠিক আছে। তো আমার হাতে পার্স ছিল, আমি আশাকে ডাকলাম যে আশা পার্সটা ধর, আমি পিনটা খুলে মাথায় কাপড়টা দিই। তো আমি ওকে ডাকতেছি, ও শুনতেছে না। তো কয়েকবার মুখে ডাকছি, দুই তিনবার ও শুনে না। দেন আমি আমার হাত দিয়ে ওর কাঁধে ধাক্কা দিয়ে ডাকি যে আশা শোন, কি রে পাঁচটা ধর, তাও শুনতেছে না। তিন চারবার যখন দিছি তখন আমার মাথায় হঠাৎ করে চলে আসলো এটা যে অ্যাকচুয়ালি ওর সাথে কিছু একটা ছিল। এখন কি ওরকম কিছু হইলো? জোরে ধাক্কা দিয়ে তাও মানে ও কোনো কথাই বলতেছে না, শুধু হাঁটতেছে। তো ততক্ষণে আমি বুঝে গেছি যে সামথিং ইজ রং। আমি জাস্ট পিছনে ফিরে আমার ফ্রেন্ডদের ডাক দিলাম যে শাওন, ফাহিম, আবির, সামথিং ইজ মেবি রং। এই কথাটুকু বলতে দুই কি তিন সেকেন্ড টাইম লাগছে। সামনে ঘুরে দেখি অনেকখানি চলে গেছে, মানে দুই তিন সেকেন্ডে হয়তো দুই চার কদম যাওয়া যায়, কিন্তু মিনিমাম 100 কদম এরকম চলে গেছে। মানে দৌড়ে গেলে মানে যাওয়া যাবে না, প্রায় আমার খালামনিদের কাছাকাছি। আমি ওরা দৌড়ে ধর, ওরা গেল দৌড়ে গিয়ে ওরা তিনজন ধরলো, ওদের তিনজনকেও ফেলে দিবে, মানে একদম ফেলে দিচ্ছে, মানে পড়ে যাচ্ছে। তো আমি চিৎকার দিলাম যে খালাম্মা আসেন তাড়াতাড়ি, এখানে কিছু একটা হচ্ছে। তো ওনার সামনে থেকে ব্যাক করে, তো এখন এমন একটা জায়গা পুরো অন্ধকার চারপাশ, বিয়ে বাড়ি থেকে অনেকখানি চলে আসছি, ওখানেও ব্যাক করা সম্ভব না, সামনেও কোনো গন্তব্য নাই, কি করা যায়। তখন দেখলাম যে পিছনে একটুখানি দুই তিন মিনিটের রাস্তা একটা দোকান, লাইট জ্বলতেছে, ওখানে কোলে করে নিয়ে ওর তিনজন ধরে দোকানের কাছাকাছি নিয়ে আসলে ততক্ষণে সেন্সলেস হয়ে গেছে। দোকানে আসার কাছাকাছি আসার পরে ও সেন্স ফিরে পায়। সেন্স ফিরে পাওয়ার পরে তোরা আমার ধরছিস কেন, তোরা আমার ছাড়, তোদের কিন্তু ভালো হবে। তো শাওন ওকে ধরতে যায়, ও কি করে দোকানটা বেঞ্চ ছিল বেঞ্চটা উঠে নিয়ে শাওনের দিকে দিল আমার।
হ্যাঁ, ব্যাপক শক্তি চলে আসে।
হ্যাঁ, ব্যাপক শক্তি চলে আসে। ওটা শাওনের পায়ে গিয়ে শাওন ব্যথা পায় প্রচুর। তো তখন আবার সেন্স হারিয়ে ফেলে। তো এখানে যারা যারা ছিল, খালা খালু বা আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। তো আয়াতুল কুরসি পড়তে থাকে, আমি পড়তে থাকি, সবাই দোয়া দোয়া পড়তে থাকি। ততক্ষণ আমি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আকাশটার দিকে তাকিয়ে দেখি সেদিন হাফ মুন ছিল, একদম রক্তের মতো লাল কালার, যেটা হচ্ছে আমি জীবনে কখনো দেখি নাই। ইভেন আমরা ওখানে যে কয়জন ছিলাম ওই রকম চাঁদ কেউ দেখেনি। ইভেন মিম বাসা আসার পরে বললো যে আপু সেদিন চাঁদটা দেখছিলাম, আমি কিন্তু দেখছি, খুব ভয় পাইছি চাঁদ, আমি না এমন চাঁদ কখনো দেখিনি। ও দেখতেছিলাম যে আসার সবসময় মানে চাঁদটার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসতেছে, চাঁদটার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি।
একটু ইন্টারাপ্ট করি আমি, কি রে ভাই, একটা এপিসোডে বলছিলাম যে চাঁদ নিয়ে কথাটা, অনেকেই হাসছিল যে চাঁদের সাথে কি সম্পর্ক, চাঁদের সাথে রিলেটেড আছে আর কি, এই ধরনের খারাপ অশরীরী শক্তির সাথে। চাঁদ আমাদের বডির ছায়া, স্পেশালি বাথরুমের মিরর, অন্যান্য মিরর না, এগুলোর সাথে কিন্তু কানেক্টেড এই জিনিসগুলো।
বলছে কি ব্যাপার, আমি এখানে কেন? পরে ওরা তো আর বলা যাচ্ছে না। তো আমরা বললাম কি যে দেখছিস তো গাড়ি নাই, গাড়ি চলে গেছে, আমরা এখানে দোকানে বসে গাড়ির জন্য ওয়েট করতেছি। কো আচ্ছা। তো শাহান আর ফাইজাম করছে কি খোদা লাগছে বুবু, হ্যাঁ চাটনি খাবা? তো দোকান থেকে তিনটা চাটনি নিয়ে দিয়েছে, ও খুব দ্রুত চাটনি গুলো খাইছে, তিনটা প্যাকেট শেষ করে ফেলছে। তো খাইতে খাইতে তখন ও আবার এরকম প্রসেসড হয়ে যায়, তখন মানে ব্যাপারটা আরো বেশি সিরিয়াস হয়ে যায়। আমার খালু, আমার দোকানের একটা লোক, খালাম্মা, আরো ছয়জন মিলে ওকে ধরে রাখতে পারতেছিল না, এত শক্তি চলে আসে, ছয়জনকে ফেলে দিচ্ছে। ততক্ষণে গাড়ি নিয়ে আসে, প্রায় 12টা বেজে গেছে রাতের, ছোট পিক আপ থাকে না একেবারে ছোট, তোমার খালতো ভাই একটা পিক আপ ছিল ওইটা নিয়ে চলে আসে যে এনি হাও তো যাওয়া লাগবে, ও পিক আপে উঠবে না, কিছুতেই পিক আপে উঠবে না, আমি উঠবো না, আমাকে উঠাতে পারবে না, আমি এখান থেকে যাবো না, আমি এখানেই থাকবো। তো ওকে পিক আপে উঠানো হয়, পিক আপের সামনে যে বসার জায়গা থাকে সেখানে আমার খালাতো ভাই একটা, ও ড্রাইভ করতে থাকে, আমার খালামুনি, বাচ্চা তিনজন যারা ছিল ওদের নিয়ে খালামুনি আর আমার খালাতো ভাই থাকে, আর পিছনে এক কোণায় থেকে আসা, আসার এক পাশে শাওন, এক পাশে ফাহিম, সামনে আবির, আর খালু থাকে, আমার খালাতো ভাই, খালাতোর ফ্রেন্ড, আর আমি থাকি। তো যাচ্ছি, এরকম অ্যাক্টিভিটি করতেছে, একবার হাসতেছে, একবার কান্না করতেছে, একবার চিৎকার করতেছে। তো এরকম প্রায় হাইওয়ের কাছাকাছি যখন চলে আসছি, তখন রাস্তাটা একদম প্লেন, একদম সমান। তো সেখানে যাওয়ার পর হঠাৎ করে গাড়িটা বাউন্স করা শুরু করছে, একদম পরপর তিনবার বাউন্স করে। আর তখন আশা এত জোরে চিৎকার করতেছিল যেমন আকাশ পাতাল ফাটে চিৎকার করতেছিল, তার খুব জোরে হাসতেছিল একদম খিলখিলিয়ে। তো বাউন্স করে,
মনে আছে তোমার কিছু? মনে আছে?
না, আমার কিছু মনে নেই, খুব হাসতেছিল মুখ থেকে শুনিনা তো আমি পুরাই, মানে আমি গুলো করছি আমার কিছুই মনে নেই। আমার এতটুকু মনে আছে যে দোকানের সামনে আমি বসেছিলাম, আমার মাথা ভিজা ছিল, আমার গায়ে পানি দেওয়া হয়েছিল, দেন আমার ফ্রেন্ডে জিজ্ঞেস করছিলাম যে আমার মাথায় এত পানিটা ভিজাইছিস কেন।
তোমার এজেন্টটা যখন আসে বা তোমার শরীরে যখন এই যে ট্রান্সফরমেশনটা চলে, তুমি কি ট্রান্সফরমেশনটা বুঝতে পারো? কারণ একটা মানুষ যখন সেন্সলেস হয়ে যায় তখনও তো কিছু মেমোরি থাকে, বুঝতে পারে যে আমি কোথাও যাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি।
কি ফিল হয় তোমার ওই মুহূর্তে?
ফিল, ধরেন আমার গায়ে এখন কিছু একটা আসবে, তখন আমি বুঝি যে আমি একটা রুমে প্রবেশ করলাম, এই রুমটা আমার জন্য মনে হইতেছে যে আমি ভয় পেতেছি মনে মনে যে আমার এইটার মধ্যে ঢুকলে ভালো হবে না। তারপর আমার মন চাইতেছে আমি এটার মধ্যে যাব, আর যাওয়ার পরে আমার মনে হয় যে কেউ একজন আমার পাশে আসছে, আসে হাঁটতেছে, তারপর আমার শরীরের সাথে সে একদম মানে কানেক্ট হয়ে গেছে, এরকম মনে হয় আমার। এক্সকিউজ মি, এই যে সেমি যে ওর ভিতরে যে আসে, এটা নিয়ে গাড়ির তো একটা কাহিনী ঘটে, সেটা হচ্ছে যে গাড়িটা বাউন্স করলো, দেন লাস্ট বার বাউন্সের সময় গাড়িটা অলমোস্ট প্রায় উল্টে যাচ্ছে, যেদিকে ও বসে ওদিকে পরে হেলে গেছে, অন্যদিকটা উঁচু হয়ে গেছে, একদিক দিয়ে ডাবানো, একদিকে উঁচু হয়ে মানে পড়ে যাচ্ছে গাড়িটা, এরকম টাইপের। তো ওটা পরে না, লাস্ট মিনিট জানলাম আমাদের বাঁচিয়েছেন। তো তখন
তখন যখন গাড়িটা সোজা হয় নর্মাল চলতে থাকে তখন বলে যে এই যাত্রায় তোরা বেঁচে গেলি।
ওর মুখ থেকে?
হ্যাঁ, ওর মুখ থেকে ও বলে যে এই যাত্রায় বেঁচে গেলি, হাসতে থাকে, খুব জোরে হাসে। তো মানে গাড়ির ভিতরে এরকম হয়, হাসতেছে একবার, কান্না করতেছে একবার, সেন্সলেস হচ্ছে আবার হচ্ছে। তো আমি হচ্ছে ওর সামনে বসা ছিলাম, তো যখন মানে ও তো সেন্সলেস হয়ে যায় আবার ওর ভিতর আসে কিছু একটা, তখন মনে হয় কিছু একটা মনে হয় যে আমার শরীর দিয়ে পাস করতেছে, পাস করে ওর ভিতরে আছে। যখন ওর সেন্সটা ফিরে মানে শক্তি সহকারে, তখন আমার হাত পায়ের পশম একদম দাঁড়া যায়। তো লোম কাটার দেওয়ার জাস্ট দু এক সেকেন্ডের ভিতর ও আবার ওরকম শুরু করে দেয় হাসি ঠাট্টা কান্না চিৎকার চাচামেচি। তো যখন হাইওয়েতে উঠি আমার মনে হয় যে কোনো একটা কালো ছায়া আমাদের গাড়ির সাথে দৌড়াচ্ছে। আমি নিজের সেন্সে বলছি কি নিজের সেন্সে ওটা কিন্তু আসতেছে, ওটা কিন্তু ছাড়বে না, যেহেতু খোলা গাড়ি পিক আপ, উপরে কোনো ছাউনি নেই, প্রচুর বাতাস হচ্ছে। কিন্তু আমি আমার নাক থেকে মুখের এক পাশে কোনো বাতাস পাচ্ছি না, আমি যে অক্সিজেনটা নিবো শ্বাস নিবো শ্বাস নিতে পারতেছিলাম না, কথা বেরোচ্ছিল খুব আস্তে, কথা বেরোচ্ছিল মানে খুব বেজে বেজে। তো আমি বললাম যেটা আসতেছে, তো সাহান আমাকে ধমক দেওয়া লাগে আলতু আলতো কথা বলতে কি আসতেছে, হম হাইওয়ে পার করে আমরা খালা বাড়িতে যখন যাবো, হাইওয়েটা পার করেই জাস্ট যখন গাড়িটা মোড়টায় ঢুকে তখন এই গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি। আর ভাই বলে যে গাড়িতে কোনো প্রবলেম নাই, গাড়িটা বন্ধ হয়ে গেছে, স্টার্ট নিতে পারছে না। তো দুই তিন মিনিটের মাথায় তখন ও পুরোপুরি সেন্সলেস, তো স্টার্ট হচ্ছে না। তো এনি হল গাড়িটা স্টার্ট করে বাসায় যায়। মাঝখানে আবার কি হয়, আমার ভাই আবার ওই পিকআপের পিছনে একটা ছোট একটা জানলার মতো থাকে না, ওটা দিয়ে একটা ম্যাচ দেয় আর কি, দিয়ে আসলে কাঠির ম্যাচ, এটা ওর হাতে দেওয়ার পরে মানে একদম ঝাড়া দিয়ে সবার ফেলা দেয়, মানে এটা নিবে না হাতেও, একদম রাগটা ফেসে একটা অ্যাংরি ভাব আসে, এটা ফেলে দেয়। তো ওই গাড়ি নিয়ে একদম খালামনি বাসার সামনে যাই, নামা হয়, নামার পরে ওরে নিয়ে রুমে যাওয়া হয়। তো এরকম আবার মানে সেন্স আসে কিন্তু নর্মালি না, ওরকম ওর ভিতর এনার্জি চলে আসে, ও এরকম বলতেছে আমার এখানে আনছিস কেন, আমি এখানে থাকবো না, আমাকে ছাড় তোরা, তোদের কিন্তু ক্ষতি হয়ে যাবে, তোরা আমাকে ধরে রাখতে পারবে না, কি ভাবছিস, তোরা বেঁচে যাবি, বাঁচবি না, তোদের খুব সমস্যা হবে। তো খালো গিয়ে অনেক খুঁজুর খুঁজে আমার খালতো ভাইরা পায় না, তো একটা কবির আস পায় তাদের পাশের বাসার, তো উনি আসে, এসে অনেক দোয়া দূরত পরে ওকে শুকনা মরিচ হচ্ছে পুড়িয়ে ওর নাকের কাছে ধরা হয়, হ্যাঁ যেগুলো করা হয় আর কি গ্রাম অভ্যুথায়, ওর ফেস এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যায় তখন, তখন ওর হাত ধরে ওর অনেক কিছু জিজ্ঞাসা করে আর কি, কানি আঙ্গুল ধরে, তো কিছু বলে না, আমি বলবো না, আমাকে বলাতে পারবে না, আমি তোদের বলবো না, কিছু বলবো না। তেমন করতে করতে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায়, আর কোনো প্রবলেম হয় নাই, প্রায় এক ঘন্টা পর ঘুমানোর পরে সেন্স ফিরে পায়। ফিরে আসার পরে কি আমি বাসায় আসলাম, কখন বললাম যে দৌড়ে তো বলা যাচ্ছে না, যদি ভয় টয় পায়, তখন বললাম কি যে তুই ঘুমিয়ে গেছিলি, আমার গাড়িতে চলে আসছি, ভালো কথা ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে ঘুমিয়ে গাড়িতে ঘুমিয়ে আসছি, কিন্তু গাড়িতে যে উঠবো সেটা তো আমার মনে থাকার কথা, যে আমি ঘুমিয়ে গাড়িতে উঠছি, সে হার্ট অ্যাটাক গেল কোথায়, আমার তো সেগুলো কিছুই মনে নেই, আমাকে না কিছুই না। তো ও কিছু কিছু বুঝতে পারে, কারণ কান্না ঘুষা যেহেতু চলে, ওর সামনে সরাসরি কিছু বলে না, বাট ও বুঝতে পারে কিছু একটা হয়েছে। সারা রাত কোনো প্রবলেম হয় না, সারা রাত আমরা অনেক মজা করছি। তো ফজরের আজানের একটু আগে দিয়া ও ঘুমিয়ে পড়ে, আমি ওর পাশে ছিলাম, আমি ওর ধরে রাখছি। গ্রাম অঞ্চল তো টিনের ঘর, খুব জোরে একটা মানে ঢিল ছড়ে কেউ একটা দরজার দিকে, অত সামনে কিন্তু বিল, সামনে থেকে কেউ ঢিল ছড়তে পারবে না, বোঝা যাচ্ছে যে থ্রো করছে খুব দূর থেকে জোর সহকারে। তো ওইটা আমরা কিছু মিনে নিয়ে নেই। তো সকালবেলা যে ভাইটা আমার ড্রাইভ করতেছিল সে এটা বলে, যখন গাড়িটা বাউন্স করছে রাত্রেবেলা, তার কিছুক্ষণ পরে অদৃশ্য কিছু একটা ওর মুখ চেপে ধরে, যেটা ও ফিল করছে যে ওর মুখের উপর কোনো কারো হাত আছে, যাকে ড্রাইভ করতে দিচ্ছে না, বাট ও কোনো হাত দেখে না, বাট ও ফিল করে যে ওর কোনো একটা হাত ওর মুখ ধরে রাখছে। তো তখনই ও কি করে, ওর ডান হাতে স্টিয়ারিংটা ধরে রেখে বাম হাত দিয়ে গাড়ির ড্রয়ার থেকে একটা ম্যাচ বের করে, একটা লোহার পেরেক বের করে, পেরেকটা আইনে মুখে যখন ধরে তখন নাকি আমার হাতটা ছাড়ে আর ম্যাচটা আমাদের পিছনে দিয়ে দেয়। তো এটা ও বলছে, দেন গেল সারাদিন ভালো। তো ওখান থেকে আমরা মেজো খালার বাসা যাবো, বিকালে যাই খালামনির বাসা। গ্রাম অঞ্চল ঝোপঝাড় আছে, বিল টিল আছে, তো ওরা ঘুরতে থাকে, তো ও যেতে চায়। তো আমি বলি না তুই যাস না, তুই আমার সাথে থাক, তোর শরীরটা এমনি ভালো না, তো তো যাওয়া লাগবে না। তো আমার মেজো খালার ছেলের বউ উনি একটু দোয়া কালাম জানে, উনি বললো কি যে তোমাদের একটা প্রবলেম হচ্ছে তাই না, সমস্যা নাই, আমি ফুদিয়ে দিচ্ছি আল্লাহর কালাম, যেহেতু আল্লাহর কালাম থেকে দোয়া পড়ে দিচ্ছি, আল্লাহর রহমতে কিছু হবে না, তুমি অনেক ঘুরতে যাও। ভাবি তুমি কিভাবে জানলা, যেটা আমাকে বলা লাগবে না, যতটুকু বলছি ততটুকু শোনো। তো উনি একটা দোয়া পড়ে আমাদের দুজনের গা বন্ধ করে দেয় ওনার ভাষ্য মতে। তো আমরা হাঁটতে বেরোই, হাঁটি, ছবি টুবি তুলি, আসি, আসার সময় উনি আবার আমাদের মানে ফুদিয়ে গা বন্ধ করে দেয়, টেনশন নিও না, কিছু হবে না। তো আমরা সিএনজি করে হাইওয়ে পর্যন্ত আসি বাসে ওঠার জন্য, সিএনজি থেকে নামার পরে ওর এক্সপ্রেশন গুলো চেঞ্জ হয়ে যায় আবার, আসা আসা তিন চারবার ডাকার পরে ওরছে হ্যাঁ কি হয়েছে, তুই ঠিক আছিস, হ্যাঁ ঠিক আছে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, তো সামনে শাওন যাচ্ছে মিমকে নিয়ে, পিছনে আবির আম্মুকে নিয়ে, আমি এক হাত ধরে আছি, ডান হাত আসা ধরে আছি, বাম হাত ফাইন ধরে আছে। তো আমাকে মাঝখানে বাস স্ট্যান্ড যেতে একটু হাঁটা লাগে, তো মাঝখানে একটুখানি বললো কি সানা তুই আমার হাটটা ধরে রাখছিস না, আমার হাটটা ভালো লাগছে, ডান হাত তো খুব ভালো লাগতেছে, কিন্তু ফাহিমা আমার বাম হাটটা ধরে আছে, বাম হাটটা আমার খুব জ্বলতেছে, ওর হাটটা ছাড়তে বল, তুই আমার হাটটা ধরে রাখ, তোর হাটটা খুব ঠান্ডা লাগতেছে। তো আমি হাটটা ধরে রাখি, ফাইরুল্লাহ খান ছেড়ে দেয়, আমি ধরে আছি। তো বাস স্ট্যান্ডের মধ্যে যায় একদম চুপ, কারো কথা বলে না, এক দৃষ্টি তাকা থাকে, চোখের পলক একটু পড়ে না। তো বাস স্ট্যান্ড যাওয়ার পরে ওরা বলে কি পানি খাবি, কথা বলে না, শাওন বলে কি বউ পানি খাবা, বলে মানে হ্যাঁ বলে না, মাথা নাড়া ইশারা করে যে হ্যাঁ খাবো। তো পানির বোতল দেয় ওরে, পানির বোতলটা দেওয়ার এমন ভাবে পানিটা খায় যে বোতলটাকে দলায় মুছে এক করে ফেলবে, ভেঙে ফেলবে বোতলটা। তো পানিটা খাওয়া শেষে বোতলটা ঢিলে মেরে ফেলবে। তো একদিন তাকিয়ে আছে, তো বাসে উঠছে, বাসে উঠার পরে সেন্সলেস, ফুল রাস্তাও সেন্সলেস ছিল, ওর কোনো হুশ ছিল না, মানে বাসের কোনো কাহিনী ওর মনে নাই। বাসে আসে তো এখন আমরা তো টেন্স, যে আমরা তো জানতাম না যে আন্টি ব্যাপারটা জানে কি জানে না। তো আমি এই অবস্থাটা বাসায় নিয়ে যাবো, আন্টি আমার কি না কি ভাববে। তো ওর বাসার সামনে একটা মসজিদ ছিল, তো আমি শাওন আর ফ্যামিলি বললাম কি যে চল একটু মসজিদে হুজুর কাছে ঝাড়া নিয়ে যাই, যদি সেন্স ফিরে বাসায় গিয়ে কিছু হইলে সেটা আন্টি ম্যানেজ দিতে পারবে, বাট আমাদের কাছ থেকে যেন ভালোভাবে বাসায় ফিরে। তো সেন্সলেস মসজিদের সামনে রিক্সাটা থামানো হয়েছে, দুই এক মিনিটের মধ্যে সেন্স ফুল সেন্স চলে আসছে। তো আমরা হুজুরে খুঁজতেছিলাম, হুজুর ছিল না, তখন রাতের প্রায় 15-10 বাজে, হুজুর নাই, নামাজ পড়া চলে গেছে। তো তখন মানে সেন্স চলে আসছে কি ব্যাপার, আমি রিক্সায় কেন এখানে কেন, বাস থেকে নামছি বাসা চলে আসছি, বাসা চলে আসছি এত তাড়াতাড়ি, একটু আগে আমরা সিএনজি থেকে নামলাম বাসে উঠার জন্য, তাহলে তাড়াতাড়ি বাসে চলে আসলাম কি করে, তুই ঘুমে আসছিস, আচ্ছা ঠিক আছে তাহলে 10 বেজে গেছে, তাদের বাসা দিয়ে আস, বাবা বকা দিবে বেশি দেরি হয়ে গেলে। বাসা যাওয়ার পরে গিয়ে দেখি আঙ্কেল এখন আসে নাই, ওর বাসা শুধু ওর মা আর ওর ছোট বোনটা, একদম ছোট একটা পিচ্ছি, মিম তো আমাদের সাথে ছিল। ওদের তিনটা রুম, একটা বাথরুম বাহিরে আর একটা ভিতরে অ্যাটাচ বাথরুম, যেটার ভিতরে অ্যাটাচ বাথরুম আন্টি সেটার ভিতর ছিল, বাথরুমের ভিতর আন্টি ছিল না, শুধু জান্নাত ওর একদম ছোট বোনটা আড়াই বছর বয়স ও ছিল। তো আরে পাশের রুমে আমি আসা আর মিম দাঁড়ানো, তো মিম যা জান্নাত ওই রুমে ছিল, ওই রুম থেকে দৌড়া এসা আসার করে যাবে বললো, কান্না শুরু হয়েছে কি ব্যাপার জান্নাত কি হয়েছে, বলছে আপু আমি ভয় লাগছে, খুব ভয় লাগছে, কেন ভয় লাগছে ওটার বলে না। তো ওই ব্যাপারটা চলে যায়, তার মাঝখানে একদিন যায় সব ঠিক আছে ওকে নর্মাল, তার পরের দিন যেদিন আসি মাঝখানে একদিন যায় তার পরের দিন, তো ওর বাসার পাশে হচ্ছে আমরা প্রাইভেট পড়তে যাই, তো ভাইয়ের বাসায় গেছি, তোর টিফিন একটা ক্যারিয়ার আমার বাসা ছিল, ওটা আমাকে ফোন দিয়ে বলে জানাটা নিয়ে আসিস, আমি বলি যে এটা নিয়ে যাবো, খালি নিয়ে যাবো, একটা কাজ করি কিছু নিয়ে যাই ভিতরে। তো আম্মু বলে তুই রাত্রিবেলা যাবি, এত কাহিনী হয়ে গেছে, আম্মু আবার জানে ব্যাপারটা যে এখন তোর খাবার জিনিস নিয়ে যাবি, পর আম্মু বলে যে তাহলে একটা কাজ কর, নুডলস রান্না করে নিয়ে যা, হলুদ বেশি করে নিয়ে যা, ওরা হলুদ দিয়ে ফিট থাকবো। তো আমি খুব ভালো মতো হলুদ টুলুদ দিয়ে রান্না করি, বাটি ভরে নিই, আর একটা বাটিতে একটা সিঙ্গারা নিই, যে ও বাসায় প্রবলেম হওয়ার কারণে আন্টি খুব রাগারাগি করছে যে ও ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, আন্টি রাগ করে আমি তো খেয়ে নেবে না। তো ভাইয়ের বাসায় গেছি, তো ও সিঙ্গারাটা ওখানে বসে খাইছে আর একটা বাটিতে নুডলস। তো ভাইয়ের বাসা থেকে ওর বাসা মাত্র দূরত্ব 1 মিনিট। তো বের হয়েছে, ওর হাতে বই ছিল, তো ও বলে যে না ওর হাতে তো বই, তুই সিঁড়ির কাছে কি আমার বাটিটা দিস, ওর বাসার সামনে দিয়ে যাই। তো আমি কাছে ঠিক আছে, তো ও নাকি সিঁড়ির কাছে গেছে পরে আমি বাটিটা দিস, ঠিক আছে ঠিক মতো বাসায় যা, বাসায় গিয়ে খেয়ে নিস, তুই তো দুদিন যাবত কিছু খাসনি, বাসায় গিয়ে এটা নুডলসটা খেয়ে নিস, কিছু সমস্যা হলে জানাস আমাকে, কাছা ঠিক আছে। তো ও বাসায় যায়, ও পরে কাহিনীটা ওর কাছে শুনি, ওইটা
বাসায় যাওয়ার পরে কি হয়েছে।
তো বাসায় গেলাম, যাওয়ার পর আমাদের বাড়ি হচ্ছে দোতলাতে, দোতলায় উঠলাম, সিদা উঠতেছে হঠাৎ করে আমার কাছ থেকে টিফিন বাড়িটা হাত থেকে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর কিন্তু টিফিন বাটির মুখটা কিন্তু খোলে না, ওইভাবেই থাকে, আমি হাতে উঠাই তখন ঠিক খেয়াল ছিল না, ওটা কি হালকা ছিল, মানে প্রথম ও যখন দিছিল তখন তো গরম ছিল, নুডলস ভিতরে ছিল আর ওটা ভারী ছিল, যখন ওইখান থেকে সিঁড়ির মধ্যে পড়ে যায় বাটিটা, তারপরে উঠাই, উঠানোর পরে বাসায় যাই, রুম নক করতেছি, অনেকক্ষণ যাবত নক করতেছি, বাসায় আমার ছোট ভাইয়ের টিচার ছিল, পড়াইতেছিল ওকে, এতক্ষণ যাবত অনেক জোরে জোরে নক করতেছি, শুনতেছে না, কেউই নাকি আমার নক করা শুনে নেই। দেন আমি এক পর্যায়ে প্রচুর ক্লান্ত হয়ে গেলাম নক করতে করতে, এমনি তো আগের দিন আমার আগে তো সমস্যা ছিল,
হাতটা খুব ব্যথা ছিল,
তারপর পড়তে গেছিলাম আমি, কারণ অনেকক্ষণ যাবত নক করতেছি করতেছি খুলতেছে না, মানে টিফিন কেটে বাটি দিয়ে যখন আমি দরজার মধ্যে নক করি দুইটা, অনেক জোরে জোরে দিই, মানে অনেক বিরক্ত হয়ে গেছি, যখন নক করি, নক করার পর আমার ভাই খুঁজতে খোলার সাথে সাথে বলে কি এতক্ষণ যে আমি নক করতেছি, তোরা কি সবাই ঘরের মধ্যে মরিয়া গেছিলি, আমি এই কথাটাই বলছি, বলার পর ও আমাকে বলতেছে টিচার আসছে ঘরে, আমাকে তো আমাকে বলে যে আমার টিচার আসছে ঘরে, তারপর ও টিচারটার সাথে সাথে বের হয়ে যায়, আমি আমার রুমে চলে যাই। যাওয়ার পর মানে তখন তো মানে হয়েছে কি, আমি যে বিয়েতে গেছিলাম সেটা আমার আমার
ছেলের ভাই নাকি ওকে বলে যে মাত্র 2 নক করে বলতেছি এতবার নক করছিস, অথচ ও কিন্তু অনেকবার
নক করছি আমি।
তো ক্লান্ত হয়ে ও সিঁড়ির কাছে বসে গেছে একবার, সিঁড়ির কাছে বসে বসে দরজায় নক করতেছিল, সিঁড়িতে বসেই,
তারপর ঢুকলাম ঘরে, ঢুকে আমি বলতেছি যে পড়ে আসছি একটু ফ্রেশ হয়, তারপর আমুর সাথে তার আগে আমি খাওয়া দাওয়া করি না, মানে 2-3 বেলা খাওয়া দাওয়া ছাড়া ছিলাম, তো বলতেছি সানা যেহেতু নুডলসটা আনছে আমি এখন নুডলসটা খাবো, তো হাত মুখ ধুয়ে আসলাম, নুডলস খাবো, নুডলসটা বাড়িটা খুললাম, একটু নুডলস নেই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেবো, দিস ইজ রিয়েলি মিস্টেরিয়াস, অফকোর্স ব্যাখ্যা ধরে রেজা ভাই রেডি করেছেন, রেজা ভাইয়ের কাছে ফিরবো, তবে 4 মিনিটের ছোট্ট একটা বিরতি। আপনারা যারা রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলতে চান, ইনফ্যাক্ট তাকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/darot, আমি আবারও বলছি www.facebook.com/darot।
TARO পেজটি আছে ডর ট্যারোট নামে। লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সারা সপ্তাহ, সারা জীবন, সারা মাস, সারা বছর সবসময়ের জন্য কানেক্টেড থাকবেন। চাইলে ফেসবুকে আপনার রেজা ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন। চার মিনিট পরই ফিরছি। চার মিনিট পর আরো একবার স্বাগত ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড সেগমেন্টে, এবং রেজা ভাই ও আর জি কিপ্রি আপনার সঙ্গে রয়েছে। আর এখানে আশা ও সানা দুজন বন্ধুর জীবনে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ধর্ষ একটি ঘটনা শুনছিলাম। বাই দ্য ওয়ে, তারপরে তুমি নুডলস পেলা না ওখানে?
হ্যাঁ,
কি করলে তারপরে?
তারপর প্রথমত আমার ছোট বোন আছে যেহেতু ঘরে, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলে কিসের নুডলস, আমার তো কোনো নুডলস রান্না করেনি। তারপর আমার ভাইকে জিজ্ঞেস করলাম, ওরা কিছু জানে না নুডলস এর ব্যাপারে, তো নিজের কাছেই রাখলাম এই ব্যাপারটা, কাউকে শেয়ার করলাম না। তারপরে সকালবেলা আম্মুর কাছে বললাম,
তখনই
ও হ্যাঁ। তারপর আমি আবার দেখার জন্য যে আমার হাত থেকে যে সিঁড়ির মধ্যে বাটিটা পড়ে গেছিল, সেখানে কি নুডলসটা পড়ে গেছিল, হয়তো আমি খেয়াল করি নুডলসটা পুরোটা পড়ে গেছে, কিন্তু আমার পুরো মনে আছে যে নুডলস এর বাটিটা মুখটাই খুলে নেয়, পড়বে কিভাবে। তো তারপরে যা দেখলাম, দেখি কি প্রায় একটা নুডলস আর কি সিঁড়ির মধ্যে লেগে আছে, আর কোথাও কোনো নুডলস এর চিহ্ন নাই।
এখন
অনেকক্ষণ তো শুনলাম ঘটনা, দুজনেই শুনলাম, আমি এতক্ষণ শুনছি জাস্ট লিসেনারদের শোনার জন্য, নাহলে আমার এতক্ষণ শুনতে হতো না কোন ঘটনা। আমি যদি সাইন্টিফিকলি ব্যাখ্যা দিই, এটাকে বলা হয় বায়োপোলার ডিসঅর্ডার। আপনার যেটা হয়েছে বায়োপোলার ডিসঅর্ডার, নেটে পাবেন আপনারা খুঁজলে। এটা হচ্ছে নার্ভ সিস্টেম, আমাদের নিউরন ব্রেনের নার্ভ সিস্টেমটা দুর্বল হয়ে যায়। বিষয়টা ঠিক এরকম, মনে করেন আমি এখন একজনকে দেখলাম রাস্তায়, বহুদিন পুরাতন, দেখার পর আমার তার নাম কোনো ভয় মনে পড়তেছে না। কিবরিয়া ভাই, বিষয়টা হয় না, দেখছি চেহারাটা চিনি আমি, তাকে আমি কোথায় জানি দেখছি, কিন্তু নামটা মনে নেই। আমাদের ব্রেনের বিলিয়ন বিলিয়ন সেল থাকে, এগুলো মারা যায় আবার নতুন করে জীবিত হয়। আমি যত চিন্তা করি চেষ্টা করি নাম মনে করবে না, যদি কেউ আমাকে একটা ক্লু দিয়ে দেয় ওনার নামটা আসলে অমুক হইতে পারে, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট মনে পড়ছে, তারপরে সব মনে পড়ে যায়। আমাদের ওইটা আমাদের ডেড সেলটা জীবিত হয়ে যায়। আপনার এটাকে বলা হয় বায়োপোলার ডিসঅর্ডার। হ্যাঁ, এটা যদি আমি ধরি মেডিকেল টার্ম, মানে বিজ্ঞান মানুষ কে আমাদের লিসেনার অনেক আছে,
হ্যাঁ অনেকে আছে
যারা চায় যে না এটা একটা রোগ, যদি রোগ আমি ধরি সেক্ষেত্রে আপনার যে আচরণ গুলা, গাড়ির যে বাউন্স করার বিষয়টা, এটা রোগের সাথে যায় না, রোগের সাথে আপনার আচরণটা ঠিক আছে যায়, কিন্তু এই যে আপনি হঠাৎ করে দুই সেকেন্ডে একশো গজ সামনে আগে যাওয়া,
এটাও যায় না,
এটা রোগের সাথে যায় না। এটা যারা বিজ্ঞান মানুষ কো যারা, তারা আমাকে উত্তরটা দিয়ে না আসলে আমাদের পেজে, এটার মানে কি।
অনেকে পেজ আছেন এবং অনেক সুন্দর সুন্দর সাইন্টিফিক ব্যাখ্যা দেন,
তাহলে ব্যাখ্যাটা দিয়ে বলবো যে গাড়ির সমান রাস্তা কিভাবে বাউন্স করে, গাড়ির সমস্যা অনেকে বলবে, তো গাড়ি একদিকে উল্টা যাচ্ছে,
হতে পারে এই ব্যাপারটা এরকম কিনা যে ওই বাউন্সটা তো নরমালি করতো, এই ঘটনার কারণে হয়তো তারা এইভাবে ফিল করেছে।
তাহলে এই যে দুই সেকেন্ডে একশো গজ সামনে চলে
যাওয়া, এটা কিভাবে?
এটা এখন সানা, আপনার চৌধুরী বংশ, আপনার এখন কিছু কথা বলবো, লিসেনাররাও শোনা উচিত,
ব্যক্তিগত বিষয়গুলো ইন্সপায়ার
করবে, ব্যক্তিগত না, আপনারা চুলার উপরে কোনো কিছু শুকান?
না, আমার ব্যালকনিতে রোদ পড়ে ভালো।
আচ্ছা, আপনাদের কিচেনটা কিরকম?
বড়।
কিচেনের পাশে তো থাকে আমাদের ডাইনিং রুম।
না না, আমরা রুমে খাই।
আচ্ছা, আপনার
আছে,
আপনার কিচেন কোনো কিছু শুকান, উপরে শুকান?
হ্যাঁ, প্রায় শুকানো হয়।
তাহলে এটা আপনার বিষয়। হ্যাঁ, আমার কাছে মেসেজ আসে, কিন্তু নাম ছাড়া আসে, যেখানে শুকান ওই জিনিসটা লোহার দড়ির না, কিন্তু লোহার
রড জাতীয়, অনেকে
আমরা তো সাধারণত কোনো কিছু টাঙ্গাল দড়ি টাঙ্গাই, ওখানে লোহা জাতীয় কিছু লাগানো আছে। খেয়াল করেন আমার হাত দেখেন, দরজার উপর অংশটা ফাটা কিচেনের, এটা কি আপনি খেয়াল করছেন কখনো? জিনিসটা এখানে আছে, অনেকে হাসবেন এর দেখা কয় কি, আমি এর পাশে কখনো যাইনি, আপনার ঠিক উপর অংশটা ফাটা। আর আপনার কিচেনের বাহিরে যে রুমটা আছে ওই রুমের বেসিনটা চেঞ্জ করবেন, সেটা খুব ছোট্ট একটা বেসিন, হাত ধুলে পানি নিচে পড়ে যায়, ওটা চেঞ্জ করতে হবে, এর প্রথম দায়িত্ব। বেসিনের নিচে একটা পাইপ গেছে না, ওটা চেঞ্জ করতে হবে, আর যে কিচেনের শুকান ওটা বাদ দিতে হবে, এটা হচ্ছে বেসিক আপনার। এখন কি বলবেন?
আমি তো ভাই, আমি আপনি সত্যি ওনার সাথে আগে কথা বলেন নাই তো?
আমার সাথে কথা আসার সাথে
আমি তো চিনি না
ভাই, কোনো ভাবে না, ওর মাধ্যমে আমি আসছি এখানে।
আমি মারাত্মক ভাবে অবাক হচ্ছি, হাউ ইট ইস পসিবল, আমি জানি না, আমি এগুলো বিলিভ করি না, কখনোই ইন্সপায়ার করবো না আমার লিসনারদেরকে, বাট This is happening in this show. মানে somehow আমি এখন এই
তুমি তো কবিতা লেখো পছন্দ করো?
জি ভাই, এখন চার পাঁচ বছর ধরে লিখি না।
তুমি কবিতা লেখো, তোমার কাপড়ের ডিজাইন ভালো লাগে, বাট তুমি হিসাব নিকাশ নিয়ে কেন আগ্রহী?
ভাই, আমি যেহেতু অনার্সে অ্যাডমিট হয়েছি অ্যাকাউন্টিং সাবজেক্টে, এই যে বছর,
এটা নিয়ে কেন আগ্রহী হলো?
আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সব ম্যাক্সিমাম কমার্সে ছিল।
আপনি চেষ্টা করেন পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং এ একটু মনোযোগ রাখতে, হ্যাঁ আপনার জন্য এটা বেটার। আচ্ছা, আমি আপনার ফ্যাশনটা বলি, আপনারটা
উঠে দাঁড়ায়
মাইক্রোফোনটা নিয়ে আপনার ঠিক
আস্তর করবেন আর বেসিনটা চেঞ্জ করবেন।
তো ভাড়া থাকে এখানে, আমরা কিভাবে কি করবো?
ভিজিটিং কার্ড আছে না বড়, কার্ড নিয়ে সিমেন্ট নিয়ে মেরে দিবেন, সুন্দর ওই ফাটাটা বন্ধ করবেন, ওই ফাটাতে সামথিং আছে। এগুলো বিষয় কিচেনে আপনার সমস্যা, আর কোন শুকাইতে দেওয়া যাবে না কিচেনে। একটা জাস্ট আস্কিং, ও যে আমার সেখানে আসছে, এখন যদি ওর উপরে ধরে ফেলে আমরা কি করবো?
না, এরকম হওয়ার সম্ভাবনা যে নাই তা না, ওর চোখ দেখলে আমার নিজেরই ভয় লাগছে। বাই দ্য ওয়ে, এরকম হলে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে অফকোর্স ডাক্তারের কাছে নিয়ে যাবো, আপনার হাতে ছেড়ে দিব না।
আপনি কি ডাক্তার দেখাইছেন অলরেডি?
জি ভাই, আমার আমাকে যে কবিরাজ বলছে যে
আপনি যে কবিরাজ দেখাইছেন না, এখন আমি রেডিওতে বলা উচিত কিনা? বিশ্বটা উঠবে কবিরাজ,
বিশ্বটা
ভাইয়া, একটা কথা কি, কয়েকজন কবিরাজের মধ্যে আমার একজনকে ফিলিপ হয়েছে, যার কাছ থেকে আমার কথাগুলো জানা, যে কোন ছেলের সাথে বিয়ে হলে ওইখানে আমি ঘর করতে পারবো না।
নেক্সট বিয়ে হবে, ভালো বিয়ে হবে, ভালো বা ঠিক দেন
ইনশাল্লাহ, দোয়া করে দিলাম আমরা।
আমাকে কি বিশ্বাস হয় আপনার? কত পার্সেন্ট দিবেন?
50।
আপনার জায়গা থেকে এটার প্যারানর্মাল ব্যাখ্যাটা,
এটার প্যারানর্মাল যে ব্যাখ্যা যদি আমি দিই, আপনার সাথে সানা কানেক্টেড,
বাড়িতে ছিল তখন আমি বিয়ের সম্পর্কটা জানতে পারি, ওর সাথে তেমন একটা কম না, হাই হ্যালো ফ্রেন্ড ছিলাম আমরা জাস্ট।
এটা একটা মাধ্যমে মাধ্যমে আসে, যেমন ধরেন একটা লোককে আমি জীবনে চিনি না, আজকে তার সাথে আমার খুব অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেছে, যেমন কি বিয়ে হবে, এরকম আসে না মানুষের। আপনার তো পৃথিবী ছিলেন, দুনিয়াতে এক্সিস্ট করতেন, আপনার সাথে কানেক্টেড, কিন্তু আপনার উপর এফেক্ট আসবে না এবং উনার উপর আজকের পর থেকে এফেক্ট আসবে না আমি আশা করি
ইনশাআল্লাহ।
প্যারানর্মাল ব্যাখ্যা হচ্ছে এটা, দেয়ালের যে ফাড়াটা আছে, জিনরা সবচেয়ে বেশি ছায়ার মতো, মানে খুব চিকন জায়গা পেলে ঢুকতে পারে, কিন্তু এখানে বিষয় আছে। আবার যদি মনে করেন আমরা যদি জানলা খোলা রাখি, জিনদের ঢুকতে সুবিধা হয় বাসায়, বন্ধ রাখি তাহলে সে সহজে ঢুকতে পারে না। এখন জিনরা বাহির থেকে আকৃষ্ট, উনি কোনো গাছের কাছে গেছিল, এটা কমন একটা কথা কবিরাজ যেটা বলে সেটা আমি বলবো এখন, আপনাকে অনেক আগে থেকে দেখে রাখছে যে আমি তার উপরে ভর করবো। যেটা প্রথমে বলছি আমি গত এপিসোডে কেবলে ভাই, যে বডি স্ট্রাকচারের উপরে মানে আপনাকে সে পছন্দ করছে, আর স্বপ্নের যে বিষয়টা আপনি বলছেন যে মেয়েকে হত্যা করছে, এই করছে, সে করছে, এর সাথে এটা কোনো রিলেশন নাই। স্বপ্নে আপনাকে একটা মেয়ে বলছে যে তার হাজবেন্ড তাকে হত্যা করেছে, যে স্বপ্ন এত কিছুই বলতে পারে, সে স্বপ্নে তার নাম ঠিকানা আপনাকে বলতে পারে চাইলে, সে বলে নাই, কোথায় মারা গেছে, কেন মারা গেছে, সব কিছু বলছে, তার আপনি পোশাক দেখছেন, সে কিভাবে মরছে, কে তাকে দাফন করে, সব সে বলে আপনাকে বলে দিচ্ছে। নাম ঠিকানা বলতে আপনাকে বাসায় হামলা করতে পারতেন, তোমার হাজবেন্ড খুনি, হাজবেন্ড তো ভয় পাইতো যে আমি তোমার কি কেউ জানা না, সে কেন জানলো, সে বলা নাই। এটা আমাদের ইলিউশন থেকে হয়, হেলুসিনেশন থেকে, আপনার ভয়ের কারণে হয়। আপনার মধ্যে যদি ভয় কমাতে পারেন আপনার এই রিস্কটা কমে যাবে। এখন একটা বিষয় এখানে, আরেকটা সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে, সানা বা তার ফ্রেন্ডরা বা আপনার ফ্রেন্ডরা যখন আপনাকে রেগুলার এগুলো বলতে থাকে, আপনার ব্রেন এটা ঢুকে গেছে যে আমার সাথে কিছু একটা আছে, ওরা যত বলা কমায় দিবে আপনি এটা ভুলে যাবেন।
আমরা কিন্তু বলি না ওরে, আমরা মানে একেবারে বললাম, এখন বলতে আসছি বিধায় সেজন্য বললাম।
তারপরে যেদিন তোমরা মমিসিং এর রাস্তা দিয়ে হাঁটতেছিলে, তুমি পিছনে তাকে ফাহিমকে বলছিলা যে ভাই মনে কিছু একটা হয়েছে তার, এটাও তো একটা বলা, সে তো এটা হাতে শুনছে যে আমার কিছু একটা হয়েছে, এই যে কথাগুলো আমার ওর কিছু ধরছে, ওর কিছু একটা হয়েছে, ওর মধ্যে কিছু ঢুকে
সাবসিকুয়েন্ট মাইন্ডে থেকে যায় জিনিসগুলো,
এগুলো মানুষের সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যায়। এই সাবকনশিয়াস মাইন্ডে আমি অনেক কিছু বলবো আগামীতে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সাইন্টিফিক, একটা ডাক্তার যদি হয়তো সাইকোলজিস্ট, সে আপনাকে এই কথাগুলো বলতো। আর প্যারানর্মাল ব্যাখ্যা তো আমরা দিলাম, আর কিছু জিনিস আমি দিয়ে দিব রেডিওর পরে, যেহেতু রেডিওতে বলার নিশ্চয়।
ওকে, এগুলো অদ্ভুত হলো সত্য, এগুলো নিয়ে আপনারা চাইলে ফানও করতে পারেন, যে এত বড় একটা সমস্যা সায়েন্সের জায়গা থেকে ব্যাখ্যাটা এরকম, সেটার সমাধান আমাদেরকে রেজা ভাই দিয়ে দিলেন। একটা বেসিন চেঞ্জ করতে হবে, আর উপরে হচ্ছে হলো দরজার ফাটা বন্ধ করতে হবে। আপনারা চাইলে হাসতেও পারেন, বাট দ্য থিং ইজ দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ অফকোর্স অনেক 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 বেশি ইলিউস্টিক। এই কারণে বলবো যে অনেক কিছুই আমরা জানি না, আমরা এই ক্ষুদ্র দুনিয়াতে বসবাস করি যেটা মহাজাগতিক বিশ্বের একেবারেই ক্ষুদ্রতম বস্তুদের মধ্যে একটি। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যেভাবে চলছি, সায়েন্স সায়েন্স বিভিন্ন কিছু আবিষ্কার করছে, সায়েন্সের বয়সই বা কত। আমরা যদি সেখান থেকে ধরে রাখি যে মানুষ পাথরে পাথরে ঘর্ষণ দিল না, জেনে না বুঝে মানুষ আগুন আবিষ্কার করে ফেললো, সেখান থেকে আজকের যে মডার্ন পৃথিবী সেটার বয়সই বা কত। সেই বয়স আর মহাজাগতিক বিশ্বের বয়স, সেখানে অপার অপার সম্ভাবনা, এবং সেই জায়গাটি থেকে সবকিছু বিজ্ঞানের আলোতে দেখা। কিন্তু এটাও ঠিক যে অনেক কিছুই সেটা দুনিয়াতে সম্ভব যেটা এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তার মানে এই না যে আপনারা, আপনাদেরকে আমরা বলবো যে এই ধরনের অ্যাক্টিভিটিস আপনাকে বিলিভ করতে হবে। আমরা বরং আপনাদেরকে বলবো যে ভয় নামের একটা অনুভূতি মানব শরীরে আছে, ব্রেনের কোন জায়গায় ফাংশন আছে, সেটারও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমরা বরং সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, সেটা আমাদেরকে অনেক বেশি কিউরিয়াসিটি জন্ম দিচ্ছে। সেই কিউরিয়াসিটির জায়গাটা থেকে আমরা ভয়ের দুনিয়াটাকে একটু দেখতে চাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাদের একটা বিরতি নিতে হবে। বিরতির পর যে গেস্টগুলো অপেক্ষা করছে তাদের সিনপসিস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। 5 মিনিটের ব্রেক।
ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy.
প্রিয় শ্রোতা, 5 মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। রেজা ভাই এবং কিপ্রিয়া আপনাদের সঙ্গে রয়েছি, এবং আরো তিনজন বন্ধু এই মুহূর্তে বিরতির ফাঁকে স্টুডিওতে এসে চেয়ারে আসন গ্রহণ করেছে। আমরা একটু সিরিয়ালি তাদের নামটা একটু জানি একের পর এক। আপনার নামটা বলেন।
মোহাম্মদ আমির হোসেন, গাজীপুর থেকে।
আমির হোসেন, গাজীপুর থেকে, কি করছেন আপনি?
পড়াশোনা।
পড়াশোনা করছেন। আপনার নামটা বলেন।
নাম প্রকাশ আমি অনিচ্ছুক।
কোথায় আছেন?
মিরপুরে।
মিরপুরে আছেন।
জি।
আপনি?
জি, আমি নিজেও নাম প্রকাশ অনিচ্ছুক।
আপনার কোথায় আছেন?
মিরপুরে আছি।
মিরপুরে আছেন। আপনার দুজন বন্ধু নাকি?
মানে আমার ভাগ্না হয়, আমি আর মামা।
মামা ভাগ্নে সম্পর্ক?
জি
জি। আমির
জি,
কি বিষয় আপনার?
মানে ব্যাপারটা হচ্ছে আমার একটা মেয়ের সাথে পরিচয়।
আপনি কোন প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের মধ্যে আছেন, কোন ভৌতিক ঘটনার মধ্যে আছেন?
এটাই মোটামুটি প্যারানর্মাল। এর
মধ্যে কি রকম?
এটা হলো এই, সে 3 বছর যাবত অসুস্থ, একদম বিছানায় পড়া।
এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস না
ভাইয়া? এরা ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে, রিটার্ন দিয়ে দিয়েছে।
পৃথিবীতে এরকম অসংখ্য রোগ আছে যেগুলো ডাক্তার হতে পারে না, বের হয়
না। আমি অনেকগুলো আধ্যাত্মিক লোকের কাছেও গেলাম, প্রায় 30 জন।
আপনি দুনিয়ার সমস্ত আধ্যাত্মিক লোকের কাছে গেলেও তারা একটা না একটা প্রবলেম তারা
সবাই এক কথাই বলছে।
কি বলছে?
যে আর মানুষ ক্ষতি করছে এরকম কিছু
সবাই বলবে, কারণ সবার এখানে বিশেষ ফায়দা আছে, আমাদের কোনো ফায়দা নেই। এবং সে জায়গা থেকে আমরা আপনাকে অবশ্যই
জানা দেবো না ভাইয়া।
তবে আমার মনে হয় রেজা ভাই আপনি এই বিষয়টা স্ট্রিক্টলি একটা জিনিস বলে দিতে পারেন যে
এগুলো যদি আমরা শুরু করি লাখ লাখ লোক একটা করতে হবে,
এরকম অসংখ্য
জিনিস
তাহলে বিষয়টা কেমন, সেই বিষয়টা আমাদেরকে রেজা ভাই তার রিসার্চের জায়গা থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তারপর আমরা বলছি ওভারঅল দিস ইজ নট আন সায়েন্টিফিক শো, এটা বৈজ্ঞানিক অনুষ্ঠান নয়, এটা শুধু এন্টারটেইনিং এর জায়গা থেকে আমরা ভয় খুঁজছি। আমরা বলি ডর মানে ভয়, আমরা ভয় পাওয়ানোর চেষ্টা করি। সো ভাইয়া থ্যাংক ইউ আপনাকে এখানে আসার জন্য। আপনার কাছে আসি, আপনি নাম প্রকাশ অনিচ্ছুক, মামা ভাগ্নে এখানে আছেন। মামা ভাগ্নে বলি আমরা সম্বোধন করবো, মামার কাছে যাই। হ্যাঁ
জি, আমি একটা স্বনামধন্য কোম্পানিতে রিসেন্টলি চাকরিচ্যুত হয়েছে কিছুদিন আগে। এর আগেও বছর দেড়েক আগে সেম জিনিসটাই হয়। আমার একটা ফ্যামিলি আছে, একটা ছোট বাচ্চা আছে, এটা রিপিটেড হয় এবং সামওয়ান আমাকে মনে হয় যে পুশ করে এই কাজগুলো করার জন্য।
মানে প্রতিষ্ঠানে কি আপনি এমন কোন কাজ করেন যেটা আপনাকে কেউ পেছন থেকে পুশ করছে?
হ্যাঁ,
এবং
যেটা আসলে নরমালি একটা বাচ্চা ছেলে যার সামান্যতম জ্ঞান আছে সেটাও করা উচিত না, সেই কাজটা করে ফেলি। আমার
কিরকম
রিসেন্টলি একটা ইয়ারলি লিভে যাচ্ছিলাম অফিস থেকে, আমি রাতে আসলে ঘুমাতে পারি না, মনে হয় যে কেউ আমাকে ঘুমাতে দিচ্ছে না।
বিষয়টা বলতেছেন এটা প্যারানর্মাল জায়গা থেকে আমার মনে হয় দেখা করার কোন দরকার, সেটা পুরোপুরি সায়েন্টিফিক একটা বিষয়।
সায়েন্টিফিক আছে, কিছু প্যারানর্মাল আছে।
তুমি যেটা একটু আগে বললো, তোরা কেউ পুশ করে আপনার বিছানা বালিশ এবং তোষক চেক করবেন, পাবেন অবশ্যই কিছু একটা নেক্সট শোতে আপনাকে, ওটা তখন আমি বলবো পরে কি করতে হবে আপনার এটাই রেজাল্ট। আর যে চাকরির জন্য, এটার জন্য যে কাজটা করতে হয় এটা আমরা আসলে রেটেতে করি না। মাথা ঘুরে ওঠে রাস্তার মধ্যে হোক, রিক্সার মধ্যে হোক, মানে দুনিয়াটা ঘোরাটে হয়ে যাবে। নামাজ সালাম পড়েন, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে।
আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 6 বছর সংসার করছে। আমার এটা ফার্স্ট ম্যারেজ, বাট আমার ওয়াইফের সেকেন্ড।
জানতেন আপনি আগে থেকে?
জি। তো দুই আড়াই বছরের মাথায় হঠাৎ অ্যাবনর্মাল আচরণ একদিন আমি দেখলাম। তো দেখে আমি আসলে জাজ করতে পারিনি যে এই জিনিসটা কি বা কি হয়েছে। যখন রিয়াকশনটা একটু নেগেটিভ তখন আমি নক করলাম, তখন আমাকেও যে অ্যাটাক করার জন্য একটা চেষ্টা করা হলো।
ওয়াইফ
আমাকে অ্যাটাক করে,
উনি হয়তো অ্যাটাক করতে গেছে, দেখছে উল্টো তার ওয়াইফ।
আমি যখন নক করতে গেলাম তখন
নক মানে হয়েছে কি হয়েছে বুঝাও কি হলো,
একটা গোগো শব্দ হচ্ছে
তখন ঘুমের মধ্যে নাকি নরমালি,
এটা একদম নরমালি। যখন এইটা থেকে রিলিফ হলো আফটার 10 মিনিটস, তখন আমাকে বলছে যে কর্নারে, আলমিরার কর্নারে। তখনও আসলে ব্যাপারটা বুঝে উঠি নাই যে আসলে কি, তুই বুঝতে পারছিস না, এটা ভীষণ রকমের অর্ড দেখতে পিচাসিনীর মতো। পরে যখন এটা আমি বুঝতে পারলাম তখন আমরা আসলে অনেকভাবে ট্রাই করলাম এটা থেকে রিলিফ করা। ইভেন এমনও হয়েছে যে আমি একদিন চুল আসতেছি, আমার হাতে চুল চলে আসছে, আমার ওয়াইফের চুল।
তোমরা চুল আসলে তো চুল আসবে,
এটা একদম কেটে দিলে যেভাবে একদম চলে আসে, এক হাতে চলে আসছে। আবার এমনও হয়েছে যে ঘরে সবকিছু অফ, হঠাৎ করে দেখছি যে ওখানে আগুন চলতেছে, 10 মিনিট আগে ওখানে অফ করে আসছি।
মানে ইউ আর ড্যাম শিওর যে আপনি অফ করেছেন?
ড্যাম শিওর। ওকে, তো তারপরে আম্মা পরে বললো যে পরিচিত রিলেটিভস আছে, উনি এইগুলো করে, তুমি একটু ওনার কাছে যাও। মাঝপথে যখন নিয়ে গেলাম গাড়ির মধ্যে এরকম একটা অ্যাটাক হলো যে আমরা কোনোভাবেই তাকে কন্ট্রোল করতে পারছি না, কোথাও যাচ্ছি। তো পরে আমরা চাচা বলি ওনাকে, উনি বসে খুব শান্তভাবে, লাইক ওই যে মরিচ ঝাড়ু এরকম যে এগুলো দেয় ওরকম না, খুবই পোলাইটলি কথা বলে ঠান্ডা ভাবে আনলো। তখন যখন আনলো তখন আমরা আসলে অ্যাস্ট্রোনাইট যে জি আমার ওয়াইফের ভিতরে আসছে।
কি করতেছিল
সে? আসন গেড়ে যেভাবে বসে ওভাবে বসলো, চাচাকে বললো যে কেন ডাকছেন বা কি আসবে, যে কেন প্রবলেমটা কি, বলছে আমি এসে থেকে থাকতে দিব না,
মানে আপনার সঙ্গে থাকতে দিবে না,
আমি ওকে থাকতে দিব না, তো আমি চাচ্ছি যে সেপারেট হোক। রোজার দিন ছিল এবং সবচেয়ে বড় কথা ভাইয়া, আমরা তখন এখানে কিন্তু দুজন প্রেজেন্ট ছিল, মানে এট এ টাইম দুইটা অ্যাটাক হয়েছে, যেটা চাচা আমাদেরকে কনফার্ম করেছিল যে একজন হচ্ছে যেটাকে বলে আমরা পিচাস পাই টাইপের মেয়ে, আরেকটা হচ্ছে ছেলে। সামহাও কাকা ম্যানেজ করে বলেছে তোমরা এইভাবে একদম পোলাইটলি প্রায় 4-5 ঘন্টা বাই রোটেশন, মানে হচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছে, আবার ডাকতেছে, তো শরীরেও তো একটা ব্যাপার আছে নেয়ার। মানে একটা টাইমে চাচার পাশের ওখানে একটা ঝিল আছে, ওখানে টেনে নিয়ে গেল, মানে হুট করে দেখলাম যে দৌড় দিয়ে ওটার মধ্যে ফেলে দিল।
মানে আপনার ওয়াইফকে হাইটে গেছে নাকি
আমরা ওখানে বসা, আর এবং পাটাও যে চলতেছিল এটা আমরা দেখতেছি, বাট নিজের ইচ্ছা থেকে একটা ব্যাপার আছে ওরকম না,
মানে হেঁটেই গেছিল,
হেঁটেই গেছে ভেতরে। হ্যাঁ, ওখানে সবকিছু সেটেল হলো, কিছু ডিমান্ড ছিল ওগুলো আমরা দিলাম।
ডিমান্ড কি, মুরগি টুরগি এগুলো ছিল?
রাইট, প্রায় 11টার মতো এটা আমরা দিছি।
বাই দ্য ওয়ে, আপনি তো বিজ্ঞান বিলিভ করা মানুষ, এগুলো তো জীবনে কখনোই
আপনি, ওনার বৈষম্য খুবই খুবই মধুর সম্পর্ক,
এটা না ঠিক আছে, কিন্তু আপনি যে এই যে জিনিসগুলো আপনি দেখলেন নিজের চোখের সামনে, ইভেন আপনি আজকে যেখানে এসেছেন সেটাও পুরোপুরি অবৈজ্ঞানিক একটা অনুষ্ঠান, ম্যাক্সিমাম মানুষ আসে সমাধান নেবার জন্য রেজা ভাইয়ের কাছে, শিক্ষিত মানুষ, ভালো একটা কোম্পানিতে চাকরি করে না, কেন, মানে রিজনটা কি, ওয়াই? আমিও আপনার মতো মানুষ, আমি এগুলো একদমই বিশ্বাস করি না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা, আমার আমার সামনে ঘটেগুলো আমি বিশ্বাস করবো না, কেউ যদি এসে দাঁড়াও থাকে আমি এক অশরীরী আত্মা বিলিভ কর তাও বিলিভ করবো না, আমি দ্যাট কাইন্ড অফ ম্যান। কিন্তু তারপরেও আপনি এখানে এসেছেন রেজা ভাইয়ের কাছ থেকে কাউন্সিলিং নিতে এসেছেন, মানে কেন, ওয়াই?
এই কারণে এসেছি যে এইটাকে প্রথমে আমি কোনোভাবেই বিলিভ নিজেও করতাম না, ইভেন সাইক্রেটিস্টের কিন্তু আমি শরণাপন্ন হয়েছি
বাংলাদেশে।
জি,
মহিলা সাইক্রেটিস্ট।
জি,
তারপর বলেন
তো, উনি না এটা হ্যালুসিনেশন,
কোন ওষুধ দেন ওটাকে?
দিয়েছিল
ডিপ্রেশন ওষুধ, দিয়েছিল
ডিপ্রেশন ওষুধ, দিয়েছিল
ম্যাক্সিমাম দিবে না, ঘুমের ওষুধ দিবে, ওনাকে যেটা হয়েছে ডিপ্রেশন ওষুধ হয়েছে, মানে আর বেশিরভাগ বাংলাদেশে 100% দিবে ঘুমের ওষুধ।
ঠিক আছে, আমার কথা হচ্ছে কি ভাইয়া, যে আপনি আমাকে সিমেন্স সেট দেখায় তো বলতে পারেন না এটা আইফোন, আমাকে আইফোন যখন আপনি বলবেন আমাকে আইফোনই দেখাতে হবে। সো আমি যে জিনিসগুলো দেখে এসেছি ফিজিক্যালি এবং আমি
চোখে তো অবিশ্বাস করব
না, বিশ্বাস করতে পারছি না।
ফাইন, এই জায়গাটাই আমরা আমাদের এই প্রশ্নটা আমি কেন করেছিলাম ওনাকে
জানতে চাচ্ছি, যে কুবরেজে যে ওটা করার পরে মুরগি টুরগি দেওয়ার পরে কি হলো,
তারপরে উনি চলে গেল। আচ্ছা, নিয়ার অ্যাবাউট এক বছর পরে,
এক বছর কি নর্মাল ছিল?
নর্মাল। এক বছর পর আবার একদিন বাসায় এরকম হলো। আচ্ছা হলো, তো আমার ওয়াইফ কিন্তু আবার সে যতটুকু আমাকে সবসময় বলতো যে ওনার প্রেজেন্সটা ও বুঝতে পারে, মানে যাকে চালান করা হয়েছিল আমাদের এগেনস্টে, ওনার প্রেজেন্সটা আমার ওয়াইফ বুঝতে পারে যে আসছে বা
ঢুকছে
একটা হচ্ছে। তো সে আমাকে বললো যে হ্যাঁ আসছে, এইটা অনেক রাতে, পরে সে নক করে ঢুকলো, নক করে সে কিছু একটা ফেলে দিল, এটা পেতো আওয়াজে আমি উঠে গেলাম, তখন আবার এসে বসলো যে আমি কোনো প্রবলেম করতে আসিনি আসলে এই সলিউশন দিতে। তো অনেস্টলি স্পিকিং, এটা আমার কাছে একটা সময় মনে হতে লাগলো যে অদৃশ্য একজন গার্ডিয়ান যে আমাকে গাইড করতেছে যে তুমি নামাজ পড়ো, তুমি এই ওয়েতে থাকো, এই দোয়া পড়ো।
এন্ড ইট ওয়াজ গুড, গুড সাজেশন ছিল,
অবশ্যই গুড সাজেশন ছিল। হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। এখন যেটা প্রবলেম হচ্ছে, আমি গেস করতেছি লাস্ট ফাইভ মান্থস আমি সেপারেট ফ্রম মাই ফ্যামিলি,
ফ্যামিলি থেকে সেপারেট আর ওয়াইফের সাথে
সেপারেট।
আচ্ছা,
তো আমি যেটা গেস করছি যে পাস যেই রিজনটা বললাম, ভাইয়া যেটা বললেন যে এত গুড রিলেশন,
খুবই ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো, মানে এরকম হাজবেন্ড হয় না, কোন হাজবেন্ড বলবে না সে সুখী মানুষ, তা আপনারা জিজ্ঞেস করলে আপনি ওই সময় বলবেন আমি আপনি হ্যাপি হ্যাপি হাজবেন্ড।
অবভিয়াসলি হঠাৎ করে একদিন সিম্পল একটা কথা নিয়ে, জাস্ট সিম্পল, ইভেন ভাইয়া আমরা আমাদের ম্যারিড লাইফে কোনোদিন একজন একজনকে বেয়াদব কথাটাও উচ্চারণ করিনি,
সেটাই বললাম। একটা বিষয় নিয়ে আপনার পাঁচ মাস যাবো সেপারেট, কোনো যোগাযোগ হয়নি এর মধ্যে?
না,
আমি এখানে যে কথাটা বলতে যাচ্ছিলাম তখন সেটা হচ্ছে যে ওনাকে আমি যে প্রশ্নটা করছি, খুব সাইন্টিফিক একজন মানুষ, শিক্ষিত মানুষ, বড় কোম্পানিতে কাজ করেন, তারপরে এরকম একটা অনুষ্ঠানে কেন রেজাভার স্বর্ণপন্ন হয়েছেন, এই প্রশ্নটা এই কারণে করেছি যে আসলে আমাদের প্রত্যেকটা মানুষই, যতই আমরা সাইন্টিফিক হই না কেন, যতই আমরা বৈজ্ঞানিক হই না কেন, জীবনের প্রয়োজনে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন রকমের সলিউশন খুঁজি। হ্যাঁ, এবং এটা বলা আসলে খুবই মুশকিল যে একজন মানুষ খুব বেশি হাইলি এডুকেটেড মানেই হচ্ছে সে ভৌতিক বিষয়গুলো বিশ্বাস করে না, আবার এটাও বলা খুব মুশকিল একজন মানুষের একেবারে শিক্ষা জ্ঞান নাই মানেই সে ভূতের বিশ্বাস করে। সো এই অনুষ্ঠানটি সব শ্রেণীর মানুষের জন্য, সেটাকে আমরা আজকে বুঝিয়ে দিয়েছি। একেবারে ছোট্ট একটা বাচ্চা আমরা কত এপিসোডে পেয়েছিলাম যে কথাই বলতে পারে না, চার বছর বয়সে সে এসে বলেছে তার সঙ্গে কি হচ্ছে, বিড়ালের এক পা দেখে সে মোটামুটি ভয় পেয়ে বাথরুম থেকে বের হয়ে এসছে। সো এই যে ব্যাপারগুলো, সেগুলো আপনি বিলিভ করেন আর নাই করেন, যেহেতু এতগুলো মানুষ বলছে তাহলে কিছু না কিছু তো নিশ্চয়ই আছে, এইটা আপনাকে নিশ্চয়ই মানতে হবে।
আর একটা বিষয় কি, বিলিভ না করার কারণ হচ্ছে তারা তো দেখে নাই,
দেখে নাই,
যেমন ওনার ওয়াইফকে দেখছে, যেমন আমার একজন একজন লোক বলছে তার বাচ্চাকে বিছানা থেকে কেউ একজন চেষ্টায় নিচে ফেলে দিছে, তো সরাসরি দেখছে যারা তারা বিলিভ করতে বাধ্য, বিষয়টা এরকম, যারা দেখে নাই তাদের মনে একটু খুঁতখুঁত থাকে।
আচ্ছা, তো রেজা ভাই আপনার কি বলার আছে ওনাকে? সব
এখন ওনার কার্ড রিড করতে পারে, উনি লেট করে আসছে, অনেক দেরি হয়ে গেছে ওনার আসতে,
পাঁচ মাস অনেক লেট,
হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, কার্ডটা দেখে আমি কিছু বলতে
পারছিলাম যে সম্ভব সম্পর্কটা রিবিল্ড করুক।
ডেফিনেটলি
উনি আবার আনতে চায়, কিন্তু একটা হাজবেন্ড নরমালি আনতে চায় না, ওয়াইফ চলে গেলে, যে একটা মেয়ে একটু আগে বললো আমি চাই না আমার জামাই ফেরত আসুক, ওনার কেসটা পুরো ভিন্ন।
আচ্ছা ঠিক আছে, তো এই ভিন্ন বিষয় হলে আপনি তাকে পার্সোনালি কথা বলতে পারেন, পার্সোনালি কাউন্সেলিং।
আমি তো এখানে চলে যাবো,
আমি রেডিওতে আমি আপনাকে অবশ্যই ইন্সপায়ার করবো না, এক। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি আমাকে একটা জিনিস বলেন যে এই যে মুরগির ব্যাপারটা, মুরগির রক্ত দেয়া, অমুক দেয়া, তমুক দেয়া, এইগুলোর সাথে জিনের সম্পর্কে আপনি জিন নিয়ে একটা,
আমি একটা কথা বলি, আপনি বিশ্বাস করবেন বা না করেন পুরোপুরি আপনার বিষয়ে, আমি একটা কথা আগে বলে নিই যে আমি কবিরাজ টাইপের না, দেখে লাগতেছে আমার, আমি যেটা করি প্রথমে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই, তারপর আমি প্যারানর্মালটা যাই, এবং কেউ যদি আমাকে প্রুফ চায়, অনেকে চ্যালেঞ্জ করছে আমাকে ভাই এটা দেখান, আমি দেখাই দিই ইনস্ট্যান্ট। এবং যদি আমাকে আপনাদের যে লোহান ভাইকে আমি করছি আমার হিপোটাইস করে দেখান, আমি বলছি আপনার চেষ্টা করেন হিপোটাইস না হওয়ার, আমি তাও করবো, দেখাই দিচ্ছি, আমারটা হচ্ছে প্রুফ সহ। আপনার সবচেয়ে বড় ভুল হচ্ছে কবিরাজের কাছে যাওয়া, যদি আপনার কবিরাজের কাছে না যাইতেন ওই সময়, আপনার ওয়াইফকে যদি আপনি নিজেই দোয়া কলম পরে ফু দিতেন, আজকে আপনার এই সেপারেশনটা হতো না, আপনার ওই কাজের জন্য আজকে আপনার সেপারেশন হয়েছে, এবং এটা জোড়া লাগানো অলমোস্ট ইম্পসিবল,
কারণ ঝামেলাটা সেই করছে,
সেই করছে ঝামেলাটা।
প্রিয় শ্রোতা, আমাদের এপিসোডটা এখানে শেষ হচ্ছে, অনেকগুলো কোশ্চেন থেকে ডিসকাশনটা চলতেই থাকবে রেজা ভাই, এবং
আরেকটা বিষয়
এখানে কাউন্সেলিং আসছেন, আরেকটা বিষয় আপনি কি লিসনারদেরকে বলবেন নাকি?
না না, লিসনারদেরকে বলবো, এটা
আপনি তো হার্টব্রেক করিয়ে দিলেন ফর দ্য ফার্স্ট টাইম ইন এনি কাইন্ড অফ এপিসোড, এনি কাইন্ড অফ হিস্ট্রি। ওকে বলেন, তারপর আপনাকে ফ্লোর
দিতে হচ্ছে,
আই লাইক ইউ সো মাচ। হ্যাঁ, এভাবে মানুষকে ধরে রাখা এটা যেনতনা বিষয় না, এরকম একটা নির্দিষ্ট বিষয় দিয়ে ভাই এটা দেখা যায় না।
ওকে, এটা হয় আপনার ওই ওয়াইফের, আপনার ওয়াইফের নাম কি, আর দিয়ে শুরু,
টি দিয়ে,
টি দিয়ে কি নাম, আচ্ছা নাম তুমি সেটা, সরি, আপনার ওয়াইফের একটা নাম আছে যেটা আপনি জানেন না, যেটা আর দিয়ে শুরু হয়, যদি কখনো আবার আপনাদের মিলিত হয় জিজ্ঞেস করে নেবে, আর এটা আপনার ওয়াইফ জানে, ওই হাজবেন্ডটা জানে, প্রিভিয়াস যে, যাই হোক আমি কাহিনীতে আসি, সেটা হচ্ছে ওই মহিলার জামাইটা ওই লোকটার কাছে গেছিল, যে লোকটার কাছে আপনারা গেছেন মুরগি দিয়ে আসেন, অনেকগুলো মুরগি দিয়ে আসেন, ওই লোকটাই আবার আপনার চিকিৎসা করছে, সে দুই দিক থেকে পয়সা খাইছে, দুই দিক থেকে সে বেনিফিট হয়েছে, আপনার যেহেতু আর্থিক ভাবে আপনার থেকে সে স্ট্রং, আগের জামাইটা যেহেতু আপনি হেরে গেছেন,
আসলে কি স্ট্রং,
আপনি যেমন না দোষ নতুন এরকম না, খুব অ্যারোগ্যান্ট, খুব ভাবসা
বাসা, কি মানে আপনার ওয়াইফের সঙ্গে ওই ছেলেটার সম্পর্ক বা কোনো কিছু,
ওটা দেখতে হলে কার্ড দেখতে হবে আরকি। হ্যাঁ, তো ওই ছেলেটা আসছিল ওই লোকটার কাছে, তো এই ধরনের আপনি যে এটা করছেন পুরোপুরি কুফরি করছেন, এটা করছেন মুরগি দুর্গি দিয়ে যেটা করছেন, আমরা জানি জিন মুরগি খায় না, জিনদের খাবার আলাদা, এটা আমি এটা এটা আমি বলবো রেডিওতে বলবো, জিন কখনো মুরগি খায় না, জিন হাড্ডি খায়, শুধু হাড্ডি, তাও সে যদি পিওর হাড্ডি দেন সে খাবে না, মানুষের ফেলে দেওয়া হাড্ডি জিন খায়, সেটা নিয়ে একটা বিষয় আমি বারবার কিছু আগে বলছি, এটা বলবো লিসেনাররা জানতে
চায়, সময় পাচ্ছেন আমরা,
আপনার বিষয়টা এরকম, তো এখন জোড়া লাগানোটা অলমোস্ট ইম্পসিবল, কিন্তু আপনি মিস করেন, ভালোবাসেন স্টিল, আপনি চাচ্ছেন ফিরে আনতে, আল্লাহ ভরসা, আল্লাহ ছাড়া দুনিয়া সবকিছুই সম্ভব।
আমি চাই এই ধরনের কুফরি করবেন না, আমরা আমাদের রেডিও থেকে বলবো যে দিস ইজ আ কুফরি,
যার যা ধর্মীয় দিক,
যদি ধর্মীয় দিক থেকে ধর্মীয়
ওইটা করবেন
না, ধর্মীয় ধর্মীয় ব্যাপার জ্ঞান যদি আপনি রাখেন, ধর্মীয় বিলিভ যদি করেন তাহলে না করাটাই ভালো। আপনি কিছু একটা নিয়ে এসেছেন শব্দ শোনাবেন তো,
হ্যাঁ শব্দ, আচ্ছা এক শব্দকে লিসেন থেকে শোনাবো,
শোনাতে পারেন, আমি তার আগে বলবো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করতে, এই শব্দটা আপনি করতে থাকেন, আমি এর মাঝখান দিয়ে শেষ করে দিবো আমাদের অনুষ্ঠান।
আচ্ছা
একটু এলো শুনে
আমাদের আমার রেডিওতে মাঝে মধ্যে আমি আপনাকে প্রোডাইস করব,
আমি আমার হাত দিয়ে করতে পারি, কারণ আমি একবার ট্রাই করেছিলাম, এটা আসলে তেমন কিছু না, অনেকেই বুঝতে পারবেন, এটা আসলে ভয় দেখানোর মতো কিছু না, এটা কোন পার্ট, এই পার্ট
সাউন্ডটা আমি একটু মানুষকে চাচ্ছি ঘুরুক, রেডিওতে সাউন্ডটা ঘুরুক,
তাহলে আপনি করেন, তারপর আপনার সঙ্গে এই সাউন্ডটা, এটা অনেক এটাকে বুদ্ধরা ইউজ করে না,
বুদ্ধরা ইউজ করে মেডিটেশনের জন্য, রেখির জন্য ইউজ করে, যে সাউন্ডটা আপনার শুনবেন এটা হচ্ছে হিপনোটাইজের আগের সাউন্ড, হিপনোটাইজ করার জন্য সাউন্ড ইউজ করা হয়।
ওকে, এই সাউন্ড এবং এটার ব্যাখ্যা আমরা একটা সময় আমাদের অনুষ্ঠানে দিব, এবং এই সাউন্ডটা সম্পর্কে অনেকে হয়তো পরিচিত হবেন, বাট এটা কখনো কখনো অনেক বেশি কাজে লাগে, বাট কি কাজে লাগে সেটা রেজা ভাই বলবেন তার জায়গাটা থেকে। আজকের মতো এখানে আমরা শেষ করতে চাই, সবসময় একটা কথা বলি, পুরো দুনিয়াটাই আসলে মিস্টেরিয়াস, যদি আপনি মিস্টেরিয়াস আপনার জায়গা থেকে, আপনার দৃষ্টিকোণ যদি মিস্টেরিয়াস হয়, দুনিয়াটা আসলে সেরকমই যেরকম ভাবে আপনি চিন্তা করবেন। আমরা অবশ্যই বলবো এই শোটা সম্পূর্ণ এন্টারটেইনিং এর জন্য, এই শোর কোনো ঘটনা দ্বারা, রেজার ভাইয়ের কোনো বিষয় দ্বারা আপনারা ব্যক্তিগতভাবে ইন্সপায়ার হয়ে কোনো কিছু প্র্যাকটিসে যাবেন না, এমন কিছু করবেন না যেটা অবৈজ্ঞানিক, বিজ্ঞানের সাথে থাকুন, বিজ্ঞানকে ভালোবাসুন, সবকিছু বিজ্ঞান সিদ্ধভাবে খোঁজার চেষ্টা করুন, এবং এই ঘটনাগুলো যেগুলো ঘটে যাচ্ছে আমাদের প্রত্যেক জীবনে সেগুলোকে চ্যালেঞ্জ করুন, এগুলোর বিজ্ঞান সিদ্ধ উত্তর খোঁজাটাই আমাদের মূল প্রচেষ্টা, যেটা রেজা ভাই সবসময় তার নিজের জায়গাটি থেকে করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একটা জিনিসকে পুরোপুরি জানার জন্য তার পজিটিভ নেগেটিভ দুটো জানাটাই প্রয়োজন। সুতরাং আমরা বলবো যে আমরা বিজ্ঞানকে জানার চেষ্টা করি, পাশাপাশি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এগুলো আমরা স্টাডি করি, এই কারণে যে এগুলো অনেক বেশি মিস্টেরিয়াস, এবং যেহেতু ভয়ের একটা টেস্ট সবাই পেতে চায়, সে কারণে আমরা এন্টারটেইনিং এর জায়গাটা থেকে এই বিষয়গুলোকে এভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সো ডোন্ট বিলিভ আস, ডোন্ট প্র্যাকটিস দিস, এবং সবাই সবসময় ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.